মিড নাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন অমৃতা কোনারের কাহিনী মির্জা রাজার গুপ্তধন। লোকে বলে যক্ষ বলে এক ধরনের পিশাচ নাকি গুপ্তধন পাহারা দেয়। গুপ্তধনের লোভে আসা অবাঞ্ছিত ব্যক্তিকে ভয় দেখায় তারা। তবে এমন কোন কোন গুপ্তধন থাকে যাকে ইতিহাস নিজেই যক্ষ হয়ে রক্ষা করে। কয়েকশো বছর পরের বুদ্ধিমান মানুষের জন্য সে এগিয়ে দেয় কেবল কিছু সংকেত। আজ তেমনই এক ভৌতিক গুপ্তধনের খোঁজে আমরা যাব কুখ্যাত ভানগার ফোর্টে। রাতের অন্ধকারে সেখানে আজও নাকি চলে ফিরে বেড়ায় সাক্ষাৎ অভিশাপ। শুনতে থাকুন অমৃতা কোনারের কাহিনী মির্জা রাজার গুপ্তধন।
স্যার, এই স্টোরিটা আমি কভার করতে চাই।
দিস ইজ নট ইউর কাপ অফ টি দীপ্ত। কাল থেকে পুজো শুরু, সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে ভাবো।
কিন্তু স্যার, অদৃশ্যদা তো অলরেডি একটা অন্য প্রজেক্টে আছে।
এই শোনো, আমি তোমার সাথে এই বিষয়ে আপাতত কথা বলতে চাই না দীপ্ত। তুমি তোমার অ্যাসাইনমেন্টটা নিয়ে ভাবো, ইট উইল বি বেটার ফর ইউ।
কথাটা বলতে বলতেই মোবাইলটা বেজে ওঠে জয়ন্ত মজুমদারের। দীপ্তর দিকে আর চোখে তাকিয়ে একটু ব্যস্ততার ভঙ্গিতেই বললেন,
এক্সকিউজ মি।
দীপ্ত বুঝতে পারল এখান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশের ভদ্র রূপ এইটা। সুতরাং আর একটাও বাক্য ব্যয় না করে সে এডিটর জয়ন্ত মজুমদারের ঘর থেকে বেরিয়ে আসে। নিজেকে প্রুফ করার কোনো সুযোগই পাচ্ছে না বেচারা। যত সব ফ্রিলিং আর ভালো প্রজেক্ট জোটে, হয় অদৃশ্যতার না হলে বর্ণালীর কপালে। বেশ কয়েকটা মাস তো দেখল এটাই বারবার হয়ে আসছে। কাল থেকে পুজোর শুরু, কিন্তু ঠিক আগের মতো আবেগ আর আসে না। আগের দিনগুলোয় হাতে টাকা না থাকলেও মনে পুজো নিয়ে একটা উত্তেজনা কাজ করত, আর এখন পুজোটাও একটা অ্যাসাইনমেন্টে পরিণত হয়েছে। কথাগুলো ভাবতে ভাবতেই হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটা মেসেজ ঢোকার পরপর শব্দ হল। মোবাইলটা পকেট থেকে বের করে হোয়াটসঅ্যাপটা খুলল দীপ্ত। সুহানার দুটো মেসেজ, অফিসিয়াল কয়েকটা মেসেজ পেরিয়ে তার চোখ আটকাল ঋদ্ধির মেসেজে।
শোন, আজ সন্ধে ৬টায় আমাদের বাড়িতে আয়, খুব আর্জেন্ট দরকার, মারাত্মক কিছু পেয়েছি আমি।
মেসেজটা পড়তেই দীপ্তর মনে পড়ে গেল বেকার জীবনটার কথা, যখন এভাবেই মাঝে মধ্যে বৈঠকি আড্ডা জমত ওদের চারজনের। চারজনের মধ্যে কেউ একজন ইন্টারেস্টিং কোনো কিছু পেলেই শুরু হতো সেই নিয়ে তরজা। মাঝে সাঝে পাড়ায় টুকটাক গোয়েন্দাগিরিও হতো।
বোরিং লাইফ,
কম্পিউটারের সামনে বসে টুকটুক করো। তুমি বলো অরিত্র, ইজ দ্যাট এ লাইফ? মানে কোনো মানে আছে? রোজ একই কাজ।
লাঞ্চ ব্রেকে নিজের টিফিন বক্সটা খুলতে খুলতে বিরক্তির সুরে কথাটা বলল নিলয়।
শোন ভাই, এই সিকিউর লাইফটার জন্যই আমাদের এই হত্যে দিয়ে পড়ে থাকা। হ্যাঁ, ওই ফর্ম ফিল আপ থেকে শুরু করে গুচ্ছের বই কেনো, আর আর ওই একটার পর একটা স্যাম্পল টেস্ট দাও টাইম ম্যানেজমেন্টের জন্য, রিজনিং, ইংলিশ, ম্যাথস, ওই জিকে, এটার মধ্যে ওই ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রশ্নগুলো, এগুলো যা ছিল না। তারপর এক একটা এক্সামের কাট অফ যখন দেখতাম রেজাল্ট আউটের দিন, না রে নিলয়, ওসবের থেকে ঢের ভালো আছি। এই চাকরিটা পাওয়ার পর জোরহাত করে বলেছিলাম বাঁচলাম, সত্যি বিশ্বাস কর।
উত্তর দেয় নিলয়েরই অফিস কলিগ অরিত্র।
তা ঠিক, কিন্তু ওই চাকরিটা পাওয়ার পর খুব আনন্দ হয়েছিল জানো তো। তারপর না সব কেমন, কিন্তু বস, মাসের শেষে এই চাকরিটাই মুখে হাসি আর হাতে টাকাটা এনে দেয়। হ্যাঁ, বুঝলি?
একটা জোরে নিঃশ্বাস নিয়ে খেতে শুরু করে নিলয়। আর কথা বাড়ায় না এই বিষয়ে। অরিত্রর কথাগুলো যে ভীষণভাবে সত্যি তা সেও জানে, আবার তার এই কথাটাও অরিত্র হয়তো মানে, কেউ ভুল নয়। আসলে মানুষ জাতিটাই বোধহয় এমন, যখন যেটা পায় তখন আর সেটাতে সে খুশি থাকে না। কাল থেকে সব সরকারি দপ্তরে পুজো ছুটি পড়ছে, অথচ সেরকম কোনো ভালো প্ল্যান করেইনি নিলয়। সেসব উন্মাদনার দিন কবেই হারিয়ে গেছে বড় হতে গিয়ে। চাকরি পাওয়ার লড়াইয়ে যবে নেমেছিল তবেই সব উন্মাদনা ফিকে হয়ে গিয়েছিল।
ঠিক সন্ধে ছটায় আজ আমাদের বাড়ি। সাংঘাতিক কিছু দেখতে পেয়েছি আমি, সেটা দেখাতে চাই।
মেসেজটা পড়েই মুখে একটা স্ফূর্তির হাসি ফুটে উঠল নিলয়ের।
তাহলে দেখ, মাত্র 14 বছর বয়সে আকবর মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসে যান। আর তারপর এই যে বোর্ডে দেখতে পাচ্ছিস, একটা চার্ট বানিয়েছি আমি। এখানে বাঁ দিকে সেই সব যুদ্ধের নাম লেখা আছে যেগুলো আকবরের করা বা আকবরের সৈন্যদলের করা, আর এই মাঝখানে লেখা আছে সাল, এই যে, অর্থাৎ কত সালে সেই যুদ্ধগুলো হয়েছিল। আর এই যে ডান দিকে রয়েছে সেই সব রাজাদের নাম, সেই সব সাম্রাজ্যের নাম যাদের সাথে আকবরের যুদ্ধ হয়েছিল। কেমন? এই চারটা খাতায় লিখে নে সবাই, তাহলে দেখবি এই যুদ্ধগুলো নিয়ে পরীক্ষায় কোনো প্রশ্ন এলেই মাথায় উত্তরগুলো চলে আসবে। লিখে নে।
ব্ল্যাকবোর্ডে সাদা চকের অগ্রভাগটা দিয়ে বারবার ইঙ্গিত করছিল তুহিন ওই বোর্ডে তার করা চারটার দিকে। সকলে মন দিয়ে লিখতে শুরু করলেও একটি ছেলে কেমন উসখুস করছে। তার দিকে চোখ পড়তেই তুহিন প্রশ্ন করল,
কিরে কিছু বলবি?
স্যার একটা প্রশ্ন।
বল না,
একটু খুশি হয়েই বলল তুহিন। ক্লাসে ছাত্ররা পড়ার বিষয়ে প্রশ্ন করলে বেশ আনন্দ হয় তার। মনে হয় ও ঠিক যত মন দিয়ে পড়াচ্ছে ছাত্ররাও ততটাই মন দিয়ে শুনছে।
স্যার এই আকবরের নামটা আমার চেনা, মানে ওই যোধা আকবর সিনেমার আকবর তো, ওই লোকটা।
লাস্টের দিক থেকে 2 নম্বর বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে ছেলেটি প্রশ্ন করতেই বাকি ক্লাস হাসিতে ফেটে পড়ল। তুহিন প্রথমে ধক করে একটি ধাক্কা খেয়ে ফুটো বেলুনের মতো চুপসে গিয়েছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই সকলের হাসির রোলে নিজেকে সামলে নিয়ে বলল,
সাইলেন্স সাইলেন্স। হ্যাঁ, ওই সিনেমাটা এনার জীবনের খানিকটা অংশ নিয়েই বানানো, তুই বস।
তারপর সকলের দিকে তাকিয়ে নিয়ে আবার বলতে শুরু করল,
এও তো তবু ইতিহাসটাকে বুঝতে চেয়েছে, রিলেট করার চেষ্টা করেছে বর্তমান আর অতীতকে। কিন্তু তোরা বাকিরা, তোরা আমার লিখে দেওয়া চারটা লিখতে বসে গেলি, কেউ কোনো প্রশ্ন করলি না, একবারও তো কল্পনা করলি না সেই সময়কালটাকে। কত স্থাপত্য আছে, কত স্মৃতিসৌধ আছে জানিস? সেই সব একবার দেখে এলে অনুভব করতে পারবি কি ছিল সেসব দিন।
কথাটা বলতে বলতেই ঘন্টা পড়ে গেল, টিফিনের ঘন্টা। আর ক্লাসে কে শুনবে এই বকবক? ইতিহাস কেবল বইয়ের পাতায় আবদ্ধ, এরা কেউ অনুভবই করে না। শুধু সাল তারিখ নাম যুদ্ধ এইসব কচকচানিতেই ব্যস্ত হয়ে যায়। কথাগুলো ভাবতে ভাবতেই টিচার্স রুমে এসে মোবাইলটা দেখল। ঋদ্ধির মেসেজ ঢুকল হোয়াটসঅ্যাপে এই মাত্র। লেখা আছে,
আজ সন্ধে ছটায় আমাদের বাড়ি, তোর ইতিহাস ঘাটার সময় হয়ে এসেছে, একটা সাংঘাতিক জিনিস পেয়েছি।
লেখাটা পড়েই কেমন একটা উত্তেজনা কাজ করল মনের মধ্যে। ঋদ্ধি এমন লেখার মানে সত্যি সাংঘাতিক কিছু। প্রায় বহুদিন পর ঋদ্ধির মেসেজ পেয়ে সকলেই ঘুরিয়ে ফোন করে ওকে। বিষয়টা কি জানতে চাওয়ায় ও শুধু বলে একটা জিনিস সে পেয়েছে যা তাদের দেখাতে চায়। জিনিসটা মোটেই সামান্য কিছু নয়। আর এই ফাঁকে একটা বহু প্রত্যাশিত গেট টুগেদারও হয়ে যাবে, সেই ছোটবেলার বন্ধুত্বই চারজনের। কিন্তু চাকরি পাওয়ার পর সকলেই এত ব্যস্ত হয়ে পড়ে যে বিগত 2 বছরে ওদের কারোর সাথেই কারো দেখা সাক্ষাৎ হয় না। যদিও সকলেই থাকে এই শহর কলকাতায়, তবুও ঠিক সময় হয়ে ওঠে না কারোর। ওই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে একে অপরের ছবি আর মেসেজ দেখাতেই সীমাবদ্ধ। আজ হঠাৎ ঋদ্ধির মেসেজ পেয়ে সকলেই খুব উৎসাহ নিয়ে ছুটে এসেছে তার বাড়িতে। সেখানে পৌঁছতেই তারা লক্ষ্য করল খানিকটা থমথমে পরিবেশ। ঋদ্ধির মা ওদের দেখে অবাক এবং খুশি দুটোই হলেন। হঠাৎ এদের আগমন সম্পর্কে তিনিও যে অবগত নন তা বেশ বোঝা যাচ্ছে।
কি রে, আমাদের ডেকে নিজে উপরের ঘরে দিব্যি বসে বসে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছিস, বাহ!
ঋদ্ধির ঘরে ঢুকতে ঢুকতে দীপ্ত বলল, সঙ্গে বাকি দুজনও গলা মেলাল,
আরে এসে গেছিস তোরা, বস।
ল্যাপটপ স্ক্রিন থেকে মুখ তুলে তাকাল ঋদ্ধি, মুখে একটা চওড়া হাসি খেলে গেল অনেকদিন পর বন্ধুদের দেখে। তারপর এক হাতে চোখের সরু কালো ফ্রেমের চশমাটা একবার ঠিক করে নিয়ে উঠে এসে দরজার ছিটকানিটা লাগিয়ে দিল।
ও বাবা, এই তো দেখছি চরম সিক্রেট ব্যাপার।
চোখ দুটো গোল গোল করে বেশ অবাক হয়ে বলল নিলয়,
কেসটা কি বলতো, কি পেয়েছিস? আমাকে বললি আমার ইতিহাস ঘাঁটার সময় হয়েছে, অ্যান্টিক কিছু পেয়েছিস নাকি?
ভুরু কুচকে প্রশ্ন করে তুহিন।
হ্যাঁ বলছি বলছি, সব বলছি। আগে বল তোদের খবর কি, মানে কেমন আছিস সব?
আমার আর কি, জানিসই তো সবে এক বছর হবে চাকরিটা পেয়েছি, চলছে ওই টুকটুক করে। সরকারি চাকরি পেতে কালগাম ছুটে গেল, জানতাম ক্লারিক্যাল পোস্ট, তবু যাই হোক ওই ভেত বাঙালি লাইফ আমার। যদি আর একটা বেটার জব লাগাতে পারি সেই চেষ্টায় আছি, ফর্ম ফিল আপ করছি।
আর আমি তো দুবছর ধরে ওই নিউজ চ্যানেলেই আছি, জানিসই। তবে এতদিন থেকেও কোনো থ্রিলিং অ্যাসাইনমেন্ট পেলাম না, জানিস, একটাও না। চলছে আমারও যেমন দেখছিস।
তবে তোর মেসেজ পেয়ে বেশ ইন্টারেস্ট পেয়েছিলাম, রিপোর্টার মানুষ তো।
আর তুই আমাদের সদ্য স্কুলে জয়েন করা হিস্ট্রি টিচার।
হিস্ট্রি টিচার? না রে ভাই, ইতিহাস না ঠিক শেখানো যায় না, সেটাকে উপলব্ধি করতে হয়, যেটা আজকালকার স্টুডেন্টরা একদম করে না। বাদ দে আমার কথা, তুই বল তোর অফিস কেমন চলছে? আইটি সেক্টরে চাকরি করা আমাদের স্মার্ট এলিজিবল ব্যাচেলার।
অফিস ভালোই চলছে, কিন্তু আমি আপাতত ছুটিতে, জমানো ছুটি কাজে লাগাচ্ছি।
কেন, মানে হঠাৎ?
খারাপ খবর আছে, জেঠু মারা গেছে প্রায় দু সপ্তাহ হলো।
কি জেঠু? মানে তোর জেঠু? কিন্তু তোর জেঠু কোত্থেকে হলো?
আরে ভুলে যাচ্ছিস, ওর জেঠু ছিল স্কুলে পড়তে, আমি একবার দেখেছিলাম ওনাকে, কিন্তু উনি তো এখানে থাকতেন না, উনি তো বাইরে থাকতেন, তাই না?
হ্যাঁ আমি এই ব্যাপারটা শুনেছিলাম, বাট ওর জেঠুকে তো কখনো দেখিনি। বাই দ্য ওয়ে, উনি মারা গেলেন কিভাবে, আর তোরা কি করে জানলি?
জেঠু চিরকালই স্টেটের বাইরেই কাটিয়েছে, বছরে একবার আসত এই কলকাতার বাড়িতে, তখন জেঠুর সাথে দেখা হতো, তবে লাস্ট এসেছিল 15 বছর আগে, সুতরাং সেসব স্মৃতি প্রায় ঝাপসাই বলতে পারিস। জেঠু বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিল বহু বছর আগে থেকে, তবু দাদু দিদা জোর করত, লাস্ট যেবার এখানে জেঠু এসেছিল সেবার স্পষ্টই জানিয়ে দেয় যে সে বিয়ে করবে না, যথারীতি দাদুর সাথে চরম অশান্তি। সেই ঝামেলার পর আর জেঠু আসেনি এই বাড়িতে, ইনফ্যাক্ট দাদু দিদা মারা যাওয়ার সময়ও নয়। তো হঠাৎ দিন 20 আগে জেঠু এসে হাজির, বিধ্বস্ত অবস্থা, দেখেই মনে হচ্ছিল শরীর খুব অসুস্থ। সেদিনই রাতে সত্যি জেঠু ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে, আর আমরা রাত বিরেতেই ছুটি নার্সিংহোমে, আর তখনই জানা যায় যে জেঠুর ক্যান্সার হয়েছিল, লাস্ট স্টেজ। 5 দিনের মাথায় জেঠু মারা যায়। এই 5 দিন একটা কথাও কারোর সাথে বলতে পারেনি।
ঠিকই, আচ্ছা তাই বাড়িতে ঢোকার সময় কাকু কাকিমাকে ওরকম আপসেট দেখলাম।
দীপ্তর কথার উত্তরে ঘাড় নাড়ল রীতি। এতক্ষণে দরজায় টোকা পড়তেই সকলে একটু সতর্ক হয়ে উঠল। নিলয় উঠে এসে দরজা খুলতেই ঋদ্ধির মা আর তাদের রান্নার মাসি দুটো ট্রে নিয়ে ঢুকে এল। টেবিলে সেগুলো সাজিয়ে রাখতে রাখতে ঋদ্ধির মা বলল,
তোরা কতদিন পর এলি, আমার হাতের চাউমিন খেতে খুব ভালোবাসতিস বলে অতটুকুই বানালাম, আর চা।
সত্যি কাকিমা, তুমি অলওয়েজ গ্রেট। কতদিন খাইনি তোমার হাতের চাউমিন।
নিলয় খুশি খুশি মুখ করে কথাটা বলল। মা আর রান্নার মাসি চলে যেতেই ঋদ্ধি দরজাটা বন্ধ করে দিল আবার। তারপর বন্ধুদের দিকে তাকিয়ে বলল,
কিন্তু আসল ঘটনা শুরু হল তারপরই। জেঠু মারা যাওয়ার পর নার্সিংহোম থেকে জেঠুর শেষ পড়ে থাকা যে জামা কাপড় আমাদের হাতে তুলে দেওয়া হয়, সেই ট্রাউজারের পকেট থেকেই আমি এইটা পাই।
কথা বলতে বলতেই স্টাডি টেবিলের দিকে হাত বাড়িয়ে একটা ছোট লাল কভার দেওয়া বইয়ের মতো কিছু চোখের সামনে তুলে ধরল।
এই এটা
কি? ওটা পকেট ডায়রি মনে হচ্ছে।
এইটাই তুই পেয়েছিস, মানে ওই সাংঘাতিক কিছু যেটা বলছিলি?
হ্যাঁ এটাই। গত 15 দিন ধরে এটাই আমার মাথা খারাপ করে দিয়েছে। এই পকেট ডায়েরি ভর্তি আছে কিছু ধাঁধা আর আমার জেঠুর শেষ মুহূর্তের কিছু কথা।
ধাঁধা? কিরকম?
এই ডায়েরি জুড়ে ধাঁধার আকারে আছে এক দেশের ঠিকানা, এক রাজার গল্প আর
আর
আর গুপ্ত ধনের সন্ধান।
তিনটে কণ্ঠস্বর একসাথে চেঁচিয়ে ওঠে। হাত থেকে টেবিলের উপর তিনজনেই প্লেট নামিয়ে দেয়।
দেখি ডায়েরিটা দেখি।
কথাটা বলেই ঋদ্ধির হাত থেকে লাল কাভারে ছোট্ট ডায়েরিটা নিয়ে নেয় দীপ্ত। তার পাশ থেকেই বাকি দুজনও ঝুঁকে পড়ে সেই ডায়েরি দেখতে। প্রথম কয়েক পাতা জুড়ে ভদ্রলোক নিজের নাম, নিজের বাড়ির সকলের নাম, এমনকি ঋদ্ধির নামও লিখে রেখেছেন। তারপরই কলকাতার বাড়ির ঠিকানাও লেখা আছে, আর তারপরই লেখা আছে কিছু সংখ্যা, 1550, 1573, 1580, 1585, 1596, 1630, 1722 আর 1783 এইভাবে। আবার কয়েকটি সংখ্যার উপর লাল কালি দিয়ে গোল করাও আছে। এই সংখ্যাগুলো দেখে নিলয় রিজেনিংয়ে সিরিজগুলোর কথা মনে পড়ে গেল। সে ডায়েরি থেকে মুখ না সরিয়েই ঋদ্ধির উদ্দেশ্যে বলল,
এই তোর জেঠু কি সরকারি চাকরির পরীক্ষা খুব দিতেন নাকি? এ তো পুরো সেই সিরিজগুলোর মতো লাগছে, পরপর কতগুলো সংখ্যা।
না না, আমার কিন্তু অন্য কিছুই মনে হচ্ছে। মনে হচ্ছে এগুলো এক একটা শাল, আর ওই রেড মার্ক করা শালগুলো ইম্পর্টেন্ট কিছু হয়েছিল তাই রং করা। এটা প্রবাবলি একটা স্পেসিফিক টাইম পিরিয়ডকে মেনশন করা হচ্ছে, কিন্তু স্প্যানটা অনেক বেশি, মানে 1500 মাঝামাঝি থেকে প্রায় 1700 শেষ।
এক্স্যাক্টলি, আমারও তাই মনে হচ্ছে। এই আর এই দেখ, তারপরেই কেমন দু লাইন করে এক এক পাতা কিছু লেখা আছে।
সংখ্যার পাতা উল্টিয়ে দীপ্ত পরের পাতাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করল সকলে। প্রথম পাতায় যেটা লেখা আছে উচ্চারণ করে পড়ল দীপ্ত,
এক যে আছে রাজার দেশ, পুতুল খেলা হয়নি শেষ।
তার পরের পাতায় আবার লেখা,
একে পাঁচ, পাঁচে শূন্য, মহারাজা তুমি ধন্য। ভগবানের সন্তান সে সম্রাটেরও পুত্র, ধাঁধার মাঝেই লুকিয়ে তার খাজানার সূত্র, খোঁজো তবে দিয়ে মন, মির্জা রাজার গুপ্তধন।
একসাথে চেঁচিয়ে ওঠে তিনজন, আর ডায়েরি থেকে মুখ তুলে তাকায় ঋদ্ধির দিকে। ঋদ্ধির মুখে অল্প হাসি। সে ওদের চিৎকার করতে দেখে বলে,
এই আস্তে আস্তে, ঘরের দরজা বন্ধ করে কথা বলছি মানে বুঝতেই পারছিস এই ডায়েরির কথা বাড়িতেও কেউ জানেন।
ভুরু কুচকে যায় দীপ্তর, লাইনগুলোয় আঙুল বুলিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু ঠিক বুঝেও যেন বুঝতে পারে না। তুহিন খানিকটা গম্ভীর হয়ে ভাবতে থাকে কিছু একটা। নিলয় কিছু বলছে না, শুধু ভগবান রাজা এসব বিড়বিড় করছে।
এগুলো দেখে তো সাংকেতিক কথাই মনে হচ্ছে, ইনফ্যাক্ট বেশ বেশ ইন্টারেস্টিং। কিন্তু আরেকটা কথাও আমার মনে হচ্ছে, আচ্ছা মানে এই ধর গুপ্তধন এসব নিয়ে হয়তো এগুলো ওনার কোনো কল্পনার বহিঃপ্রকাশ, এমন নয় তো?
তুমি যেটা বলছিস আমি বুঝতে পারছি। দেখ, প্রথমত আমার জেঠু কিন্তু মানসিকভাবে আনস্টেবল আমার একবারও মনে হয়নি। উনি মৃত্যুর আগে এই বাড়িতে এসে উপস্থিত হলেন, সেই শেষ সময়ও আমি তাকে দেখেছি এবং যথেষ্ট সুস্থ বলেই মনে হয়েছে মানসিক দিক থেকে। দ্বিতীয়ত, এটা যদি কেবল আমার জেঠুর কল্পনা প্রসূত হতো তবে কি এই ডায়েরি তার কাছে এত প্রিয় হতো যে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেটাকে কাছছাড়া করলেন না? ইনফ্যাক্ট ওই প্রথম পাতায় এই বাড়ির অ্যাড্রেস আর আমাদের সকলের নাম কেন লেখা আছে বলে তোদের মনে হয়? আমার ধারণা জেঠু চেয়েছিল তার এখানে আসার আগে যদি শরীর সাথ না দেয় তাহলেও যেন আমরা কোনোভাবে খবর পাই আর ডায়েরিটা পাই। ওই ডায়েরি বাইরে কারো হাতে পড়ুক উনি চান। ওনার সাথে ক্যারি করা আর বেশ কিছু বই খাতা ডায়েরি আমি পেয়েছি, সেগুলোর মধ্যে একটা ডায়েরিতে কিছু কথা মানে জেঠুর জীবনের কথা লেখা আছে, কিন্তু কোনো কিছুতেই আর এই বাড়ির ঠিকানা এমনকি আমাদের নাম পর্যন্ত লেখা নেই। আর তৃতীয়ত এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, তোরা হয়তো জানিস না আমার জেঠু একজন আর্কিওলজিস্ট ছিলেন, সেই সূত্রেই জেঠু বাইরে বাইরে থাকতেন। আমিও জেঠুর ওই অন্য ডায়েরি পড়ে জানতে পারি জেঠুর অভিজ্ঞতার কথা। আর জেঠুর যে ডায়েরি পড়ে আমি এই সব বলছি সেখানেই এক জায়গায় লেখা আছে,
আবার এই আবিষ্কার যুক্তি তথ্য দিয়ে প্রমাণ করবার মতো সময় আমার কাছে নেই। এখন সবটা সেদিনই প্রমাণ হবে যেদিন ইতিহাস নিজে সামনে আসবে, নিজের সামনে আসবে।
এই লেখাটা ডায়েরি যে পাতার লেখা সেই তারিখটা এখানে আসার ছ দিন আগে।
ওই ডায়েরিতে আর কিছু নেই এই ব্যাপারে?
না, জাস্ট এইটুকুই লেখা। আর ওই ডায়েরি দেখেই মনে হয় এই হেঁয়ালিগুলো অমূলক নয়, এর মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। আমিও যখন ওই সংখ্যাগুলো দেখি অনেকগুলো সম্ভাবনার কথা আমার মাথায় আসে। আমি বুঝতে চাইছিলাম যে তোরা যখন ওগুলো দেখবি তোদের কি মনে হবে, যেদিকে ভোট বেশি সেটাই ঠিক ধরব। তোদের ভাবনাটা যাতে বায়াসড না হয় তাই আগে থেকে আমার ভাবনার কথা বলিনি, তবে এখানে তুই না দীপ্তর কথার সাথে আমিও একমত। ওগুলো কিছু বিশেষ শাল। বিগত 15 দিন ধরে আমি পাগলের মতোই ডায়েরি আর ধাঁধা ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করেছি, আর এখন এই ধাঁধাগুলো থেকে যেটুকু উদ্ধার করতে পেরেছি আমি মিলিয়ে দেখব তোদের মাথায়ও একই কথা আসে কিনা। আচ্ছা ধাঁধা ছাড়, নিলয় ওই ধাঁধাগুলোর পরের পেজটা উল্টিয়ে দেখ তো, কিছু বুঝতে পারছিস কিনা?
নিলয়ের দিকে তাকিয়ে বলে ঋদ্ধি। ঋদ্ধির কথা শুনে দীপ্তর হাত থেকে ডায়েরিটা নিয়ে পরের পাতাটা উল্টালো নিলয়, তারপর একটু ঝুঁকে পড়ে সেই পাতা দেখেই হাসি হাসি মুখ করে বলে,
গুপ্তধন, আমি সিরিয়াসলি বলছি, 100% শিওর এটা রিজনিং এর মতো। হ্যাঁ,
নিলয়ের কথা শুনে বাকি দুজনও সেদিকেই নজর দিল। ভারী অদ্ভুত ভাবে গোল করে ইংরেজি অ্যালফাবেটে লেখা DREYSGBSPCEC, এইগুলো একটা বৃত্তের পরিধি বরাবর যেন সাজানো আছে।
বেশ, এটা নিয়ে পরে ভাবছি। আচ্ছা একটা জিনিস তোরা খেয়াল করলি, প্রথম তিনটে ধাঁধা যার মধ্যে খুব সুন্দরভাবে একটা ব্যাপার লুকিয়ে আছে?
ঋদ্ধির কথা শেষ হতেই দীপ্ত আর নিলয় প্রথম তিনটে ধাঁধা দেখতে থাকে। তুহিন এতক্ষণে মুখ খুলল,
স্থান কাল পাত্র।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, প্রথমটা রাজার দেশ, তারপর 1550 মানে সময় 1550 সাল, যেটা ওই সংখ্যাগুলোর মধ্যেও ছিল। হ্যাঁ, আর সন্তান বা পুত্র মানে কাউকে বোঝানো হচ্ছে, কিন্তু সেটা কে? এই এই প্রথম আর তিন নম্বর ধাঁধাটা বুঝতে পারলে উত্তরটা পাওয়া যাবে।
গ্রেট, তার মানে আমিও ঠিক পথেই আছি। বেশ, এবার বলতো এই প্রথম ধাঁধাটায়
কোন জায়গার কথা বলা হচ্ছে?
উত্তেজিত হয়ে ওঠে ঋদ্ধি। এভাবে গোয়েন্দা গল্পের ধাঁধা সলভ করত একদিন ওরা, আর পাড়ায় টুকটাক গোয়েন্দাগিরি। তারপর জীবন এমন একঘেয়ে হয়ে যাবে ভাবেনি ওরা কেউ। আর আজ জেঠুর এই ডায়েরি গুপ্তধনের থেকেও ওদের পুরনো দিন ফিরিয়ে দিল।
রাজার দেশ পুতুল,
তুহিন বিড়বিড় করে অস্থির ভাবে, কি যেন একটা পেটে আসছে কিন্তু মুখে আসছে না।
পুতুল বললে আমাদের চোখে কোন জায়গা ভেসে ওঠে? রাজার, রাজার দেশ মানে রাজার জায়গা, স্থান বোঝাতে?
এটুকু বলেই চমকে তাকায় দীপ্ত ঋদ্ধির দিকে, আর তুহিন নিলয় দীপ্তর দিকে। উজ্জ্বল চোখে হাসি মুখে দীপ্ত বলে,
আরে রাজস্থান, ইয়েস ইয়েস, রাজস্থান রাজস্থান।
তাহলে আমরা একদম ঠিক পথে আছি, তাই তো? তিন নম্বরটা বলতো।
মির্জা রাজাটা কেমন মির্জাফরের মতো শোনাচ্ছে, আর এই ভগবানের সন্তান আর সম্রাটের পুত্র শুনে তো আমার মহাভারতের কথা মনে পড়ছে রে। পাণ্ডুর পাঁচ পুত্রই তো ভগবানের সন্তান, পঞ্চ পাণ্ডব, উফ, সব গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ,
কিন্তু পাণ্ডবদের তো মানে গুপ্তধনের কোনো কনসেপ্ট আসেই না, আর এই টাইম পিরিয়ডটা দেখ।
তাহলে এই ভগবান নামে আর কেউ রাজা ছিলেন, তাও রাজস্থানের, আর তার ছেলে? কিন্তু সম্রাটের ছেলে ওটা কেন বলছে? আর মির্জা রাজা মির্জাফর না, ভাবনা গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ,
এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এইমাত্র কি বললি?
মির্জাফর?
আরে না, তার আগে তার আগে।
ভগবান বলে রাজার ছেলে?
ভগবান, ভগবান, ভগবন্ত, ভগবন্ত দাস, রাজস্থানের অম্বরের রাজা ভগবন্ত দাস। আর ভগবন্ত দাসের দুই ছেলে মানসিংহ আর মাধসিংহ।
মানসিংহ মানে আকবরের সেনাপতি আর যোধাবাইয়ের ভাইপো?
হ্যাঁ, একদম ঠিক। মানসিংহকেই আকবর মানে আমাদের সম্রাট আকবর ফারজন্দ বলেন, মানে পুত্র বলেন, ইতিহাসে আমরা তাই পড়েছি। আর এই মানসিংহেরই আর এক নাম হয় মির্জা রাজা। আর 1550 তার জন্মসাল।
সাব্বাস আমাদের হিস্ট্রি টিচার। এবার বলতো নিলয়, তোর রিজনিং ট্রিক্স কি বলছে ওই সার্কেলটার বিষয়ে?
এগুলো সব অদ্ভুত অর্ডারে আছে, এগুলো কোড ওয়ার্ড। প্রথমে ডি, ডি ফর।
কথাটা বলেই থেমে যায় নিলয়। ঋদ্ধির পিছনে দেওয়াল ঘড়িটার দিকে চোখ পড়েছে তার, একটা ডায়মন্ড শেপের ঘড়ি। তৎক্ষণাৎ ডায়েরির ওই সার্কেলটার দিকে তাকিয়ে বলল,
জেমস, ডি ফর ডায়মন্ড, আর ফর রুবি, এমারেল্ড, ইয়েলো সাফায়ার, গার্নেট ব্লু সাফায়ার, পার্ল, ক্যাটসাই আর কোরাল, নাইন জেমস মানে নবরত্ন, আকবরের নবরত্ন সভা।
তার মানে জেঠু বারবার মান সিংহের কথা বলার চেষ্টা করেছে। ভগবন্ত দাস, মির্জা রাজা, নবরত্ন সভা, কিন্তু প্রশ্ন হল কোথায়?
বাকি বন্ধুদের দিকে তাকালো ঋদ্ধি। বিছানা ছেড়ে উঠে এসে জানলার ধারে দাঁড়িয়েছে সে। এই কয়েক মুহূর্ত বাকিদের মধ্যেও প্রবল উত্তেজনা কাজ করছিল, এখনো করছে, তবে একটাও কথা কেউ বলছে না। খানিকক্ষণের নিস্তব্ধতা ওদের মাঝে, খেয়ালই নেই ঘড়ির কাঁটা কখন পাঁচটা থেকে সাতটা পার করে 7:30 পৌঁছে গেছে। গভীর চিন্তায় মগ্ন সকলে। যা ওরা করছে, যা ওরা বুঝছে, তা যদি সত্যি হয় তবে অনেক কিছু পাল্টে যাবে।
1979 এমার্জেন্সির সময়, আমাদের প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী। ঠিক এমন সময় খুব চর্চা উঠেছিল মানসিংহের গুপ্তধনে, মানসিংহের দুর্গ রাজস্থানের জয়গড় ফোর্ট। সকলেই বলতে থাকে যে মানসিংহ নাকি অনেক ধনসম্পদ লুকিয়ে রেখেছেন ওই জয়গড় দুর্গে। তো ওখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে যেটার জল নাকি কখনো শুকোয় না, তাই লোকের ধারণা ছিল ওই ট্যাঙ্কের নিচেই কোনো গুপ্ত কক্ষ আছে। ইন্দিরা গান্ধী একটা সার্চ টিম তৈরি করে জয়গড়ে সার্চ অপারেশনও চালান, কিন্তু সেই অভিযান সফল হয়নি বলেই জানা যায়। জয়গড়ের মতো আমের দুর্গ নিয়েও গুপ্তধনের কথা আছে, কারণ ওটাতেও মানসিংহ রাজত্ব করেছিল।
তাহলে ভাব, গুপ্তধনের কথাটা খুব একটা উড়িয়ে দেওয়া যায় না, যেখানে সরকারও বিশ্বাস করে। আচ্ছা, তোরা পদ্মনাভ মন্দিরের কথা শুনেছিস?
হুম, কেরলের মন্দির, যেখান থেকে 2011 সালে, ইফ আই এম নট রং, ভারত সরকার গুপ্ত কক্ষের দরজা খুলে প্রচুর ধনসম্পদ পায়। হিসেব মতো প্রচলিত কথা অনুযায়ী গুপ্তধন, তবে এখনো ভল্ট বি খোলা বাকি, ওটা নিয়ে নাকি সরকার এখনো ভাবছে। এই নিউজটাও খুব হইচই ফেলেছিল এক সময়।
হ্যাঁ, নিউজটা আমিও শুনেছি।
নিলয় বলে আর তুহিনও ঘাড় নেড়ে সায় দেয়, তারপর ঋদ্ধির দিকে তাকিয়ে বলে,
আচ্ছা তোর জেঠু তাহলে কোন ফোর্টের কথা বলতে চেয়েছেন, জয়গড় না আমের?
আমার ধারণা এই দুটোর কোনোটাই না।
তাহলে
পাতালটা ধাঁধা এখনো শেষ হয়নি, পরেরটা পড়।
ঋদ্ধির কথা শুনেই নিলয় পরের পাতা উল্টায়, সেখানে আবার একটি হেঁয়ালির ছড়া লেখা,
ভগবানের তৈরি প্রাসাদ, রহস্য সব অজানা, সূর্যাস্ত সূর্যোদয়ের মাঝে কিন্তু প্রবেশ মানা। ভগবান মানে আবার নিশ্চয়ই ভগবান দাস, ভগবন্ত দাস, তার তৈরি কোন দুর্গ তার। কিন্তু শেষ দুটো লাইন কেন, মানে ওই সূর্যাস্ত সূর্যোদয়ের মাঝে, মানে রাতের বেলা।
ও মাই গড, ও মাই গড, ভানগড় ফোর্ট, ভগবান দাসের তৈরি ভানগড় ফোর্ট। কিন্তু সেটা তো মানসিংহের নয়, সে দুর্গ তো ওনার ছোট ভাই মাধব সিংহের ছিল। তাহলে
আমিও তাই শুনেছি, আর সন্ধ্যের পর তো ওখানে নাকি প্রবেশ নিষিদ্ধ, বোর্ড লাগানো আছে বাইরে, স্ট্রিক্টলি বলা আছে সেই কথা। কিন্তু গুপ্তধন মানে এরকম তো শুনিনি, বরং অন্য কথা শুনেছি।
কি শুনেছিস? এশিয়াস মোস্ট হন্টেড প্লেস, তাই তো?
হ্যাঁ, আমাদের পেপারেও একটা আর্টিকেল বেরিয়েছিল ওটাকে নিয়ে। দুটো অভিশাপের গল্প আছে ওই দুর্গকে ঘিরে। ইনফ্যাক্ট আমাদের গভর্নমেন্ট, এএসআই স্বয়ং ওখানে বোর্ড ঝুলিয়ে দিয়েছে যে সূর্যাস্তের পরে আর সূর্যোদয়ের আগে যাওয়া নিষেধ। কিন্তু কখনো কোনো গুপ্তধনের কথা তো জেঠু এই ফোর্টের কথাই বলছেন তো।
হন্টেড মানে আমরা তো গুপ্তধনের সন্ধান করছি, আর এখন আবার ভূত টুত কি গল্প আছে রে দিত্য?
দাঁড়া, সেই গল্প পরে বলিস। আগে আমি তোদের কনফার্ম করি যে এটা ভানগার ফোর্টের কথা বলা হচ্ছে কি না। ওই ডায়রির সেই পাতায় যা যেখানে সালগুলো লেখা আছে। এবার দেখ তো, ওখানে মোট চারটে সালে রেডমার্ক করা আছে, 1573, 1581, 1585 আর 1783। আচ্ছা তুহিন, এই 1573 সালটা দেখে তোর কিছু মনে পড়ছে?
ঋদ্ধির কথায় মেঝে থেকে চোখ তুলে তাকায় তুহিন। এতক্ষণ বেশ কিছু ভাবনা চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তা বোঝা যায়। যেন গভীর চিন্তার সমুদ্র থেকে এই মাত্র কি একটা খুঁজে নিয়ে এলো সে। কপালের ভাঁজগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে।
হ্যাঁ, ভানগড়ের প্রতিষ্ঠা 1573-এ ভগবান দাস ভানগড়ের প্রতিষ্ঠা করেন, যা তিনি ছোট ছেলে মাধসিংহকে দেন, আর তারপর মাধসিংহ সেখান থেকে রাজত্ব শুরু করেন।
অতএব জেঠু ভানগার ফোর্টের কথাই যে বলেছেন সেটা আবার বুঝিয়ে দেওয়ার জন্যই এই শাল। তোদের বলে রাখি, আমি কিন্তু জাস্ট প্রথম ধাঁধাটাই প্রথমে বুঝেছিলাম, তারপর দুটো ধাঁধা ওই নাইন জেমসের ট্রিক এসব কিছু বুঝিনি, তারপরেই দেখি এই কথাটা। আমার তখনই মনে হয় রাজস্থানে এমন কিছু শুনেছিলাম ঘুরতে যাওয়ার সময়, কিন্তু ভানগার ফোর্টে আমরা সেবার যাইনি। আর তারপর এই অঙ্কের ব্যাক ক্যালকুলেশনের মতো একটা একটা করে সূত্র ধরে এগোলাম।
আর ইন্টারনেট ঘেঁটে, কিছু ডকুমেন্টারি ঘেঁটে, আর লাইব্রেরির সাহায্যে যেটুকু জ্ঞান অর্জন করলাম, তাই 15 দিনের ফসল। নে এবার আমাদের নিলয় বাবাজিকে ওই অভিশাপের গল্প দুটো শোনা, আর তারপর আমিও কতগুলো টুকরো টুকরো গল্প বলব, আর তুহিন বলবি সেগুলো ঠিক আছে কিনা, ইতিহাস তাই বলছে কিনা।
এর মধ্যে সকলেরই বাড়ি থেকে একবার ফোন আসে, ওরা জানিয়ে দেয় আজ ঋদ্ধির বাড়ি থেকে একেবারে খেয়ে ফিরবে। ঋদ্ধির মা কিছুতেই না খাইয়ে ছাড়বে না ওদের। এতদিন পর সব বন্ধুরা আবার একজোট হয়েছে, আরেক রাউন্ড চা দিতে এসেই এই কথা বলে গেছেন তিনি।
তো এই ভানগড় 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 যা বলবি, এটা আসলে একটা গ্রাম, আর তার মধ্যেই এই ভানগড় ফোর্ট। আর এই ফোর্ট নিয়ে এলাকায় দুটো অভিশাপের গল্প প্রচলিত আছে। প্রথমটা হলো সাধু বালুনাথকে নিয়ে। বলা হয় নাকি এই ভানগড় ফোর্ট যখন তৈরি হয় সেই এরিয়ার পাশেই নাকি এক সাধুর কুটির ছিল যার নাম বালুনাথ। তো ওই সাধু ওখানে দুর্গ বানানোর পারমিশন তো দেন, কিন্তু বলেন যে এই দুর্গের ছায়া যেন কোনোভাবে তার কুটিরে না পড়ে। এই কথা মেনে নিয়েই কাজ শুরু হয়, কিন্তু দুর্গ নির্মাণ শেষে দেখা গেল যে দিনের একটা বিশেষ সময়ে কয়েক মুহূর্তের জন্য সেই দুর্গর চূড়ার ছায়া সেই সাধুর কুটিরে পড়ছে। যথারীতি তিনি অভিশাপ দেন যে গোটা ভানগড় ধ্বংস হয়ে যাবে রাতারাতি, এবং তার অভিশাপেই নাকি ভানগড় ধ্বংস হয়। আর একটা বিষয়, ওই ভানগড়ে যে ধ্বংসাবশেষ আছে তাতে দেখা যায় যে কোনো বাড়িরই ছাদ নেই। লোকে মনে করে যে ওই সাধুর অভিশাপেই নাকি সব বাড়ির ছাদ উড়ে যায়। এটা একটা কথা। আর একটা গল্প আছে ওই দুর্গ নিয়ে, আর এটা নিয়েই যত ভূতের গল্প।
আর একটা গল্প ভূত।
রানী রত্নাবতী আর তান্ত্রিক সিন্ধিয়ার গল্প। রত্নাবতীর সৌন্দর্য সেই সময় নাকি সকলকে মুগ্ধ করত। ওই তান্ত্রিকের রত্নাবতীকে খুব পছন্দ ছিল, যেন তেন প্রকারেণ সে তাকে পেতে চায়। আর তাই তার কোনো এক দাসী মারফত কোনো সুগন্ধির বোতলে তার মন্ত্রপুত তেল সে পাঠিয়ে দেয়। রত্নাবতী জানতে পেরে যায় কোনোভাবে ব্যাপারটা, এবং সেই শিশি ছুঁড়ে ফেলে দেয় যা গিয়ে পড়ে কোনো এক পাথরের ওপর, আর সেই পাথর গিয়ে পড়ে তান্ত্রিকের ওপর, আর তান্ত্রিকের মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দেয় যে রত্নাবতী সহ গোটা ভানগড় খুব শিগগিরই ধ্বংস হয়ে যাবে, এবং লোকের ধারণা যে এই কারণেই হঠাৎ করে ভানগড়ের সকলের মৃত্যু হয়ে যায়, প্রায় 10,000 প্রজাসহ। অনেকে বলে আজবগড়ের সাথে যুদ্ধেই এক রাতে হঠাৎ করে মারা যায় সকলে, আর তাদের মতে এখনও নাকি প্রতি রাতে এই ভানগড়ে সেই অতৃপ্ত আত্মারা ফিরে আসে। রাতের অন্ধকারে নাকি বাজার হাট বসে, মানে বলতে গেলে সেই শতাব্দীতেই ফিরে যায় ওই দুর্গ প্রতি রাতে। কেউ বলে রত্নাবতী আর সিন্ধিয়ার আত্মা ঘুরে বেড়ায়। ইনফ্যাক্ট এই নিয়ে অনেক প্যারানর্মাল রিসার্চ টিম সেখানে রাত কাটিয়েছে। কেউ বলে ভূত আছে, কেউ বলে নেগেটিভ এনার্জি আছে, আর এই নেগেটিভ এনার্জি মানেই ভূত নয়। একবার কি হয়েছিল, দুটো ছেলে অন্ধকারে দুর্গের মধ্যে প্রবেশ করেছিল, মানে এবার পাঁচিল টপকে না কি করে জানি না, কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এরকম বেশ কিছু ঘটনার দরুন এই এএসআই রাতে প্রবেশ নিষিদ্ধ করেছে।
থামে দীপ্ত, এতক্ষণ ধরে কথা বলে একটু হাঁপিয়ে গেছে, চাটা একটু আগেই শেষ হয়ে গেছে। এখন কথা থামিয়েই সামনের টেবিলে রাখা জলের বোতলটা নিয়ে ঢকঢক করে জল খেয়ে নিল সে। তুহিন বেশ মন দিয়ে শুনছিল, এবার বলল,
হ্যাঁ ভানগড়ের ধ্বংস নিয়ে অনেক মতান্তর চিন্তা আছে। কিন্তু
নিলয় চুপ করেছিল এতক্ষণ, সবাই চা শেষ করলেও ওর চায়ের কাপ এখনো ভর্তি।
আচ্ছা ছেলে দুটোকে আর পাওয়া যায়নি না রে?
না সেরকমই তো শুনেছি, তবে এর মধ্যে কতটা সত্যি আছে আমি জানি না। অনেকে আবার বলে রাতের দিকে নাকি নূপুরের শব্দও শুনেছে, কেউ বলে ওটা নাকি বাঁদর চামচিকি এসবের শব্দ। তবে এশিয়ার মোস্ট হন্টেড প্লেস বলা হয় ভানগড় ফোর্টকে, অনেক মন্দির আছে ওখানে জানিস, তাই ভগবান আর ভূত কিভাবে যে এক জায়গায় থাকে আমার জানা নেই।
দীপ্ত যা বলছে সবটাই সত্যি, মানে অন্তত লোকে তাই বলে, অর্থাৎ প্রচলিত হিসেবে সত্যি। কিন্তু এবার আমি যেটা বলছি সেটা শোন। 1573 সালে ভগবন্ত দাস নিজের ছোট ছেলের জন্য বানান এই ভানগড়। মাধো সিং পরবর্তীকালে এই রাজত্ব সামলান, তারপর মাধো সিং এর পুত্র ছত্র সিং এই দায়িত্ব নেন, এবং এই ছত্র সিং এর ছেলে আজব সিং নাকি আজবগড় প্রতিষ্ঠা করে ঠিক ভানগড়ের পাশেই। এই আজবগড়ের সাথেই ভানগড়ের যুদ্ধের একটা কথা শোনা যায়। 1630 এই ছত্র সিং মারা যাওয়ার পরই ভানগড়ের পতন একটু একটু করে শুরু হয়। এরপর 1722 হরি সিং এই ভানগড়ের শাসনভার সামলান। হরি সিং এর দুই ছেলে ছিল যারা সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং হিন্দুদের উপর বেশ অত্যাচার করে আওরঙ্গজেবের মদতে। এই সময় রাজস্থানে আর এক রাজা ছিলেন সওয়াই জয় সিং, তিনি এই দুই ছেলেকে মেরে ভানগড় দুর্গ দখল করেন এবং তার রাজ্য আমেরের সাথে যুক্ত করেন। এরা ওই 1720 অনেকে বলেন, অনেকে বলেন 22। ততদিনে আওরঙ্গজেব মারা যায় ও মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে, যার ফলে জয় সিং এটা করতে সক্ষম হয়। পরে অবশ্য জয় সিং মাধো সিং এর বংশধরদেরই এই দুর্গে থাকতে দেন। এরপর ভানগড়ের সেই পুরনো আমলের গৌরব আর ফেরেনি, ফেরেনি ভানগড়ের প্রাচুর্য। আর খুব সম্ভবত ধীরে ধীরে ভানগড় নানা সমস্যার সম্মুখীন হতে থাকে, যার মধ্যে একটি ছিল জলকষ্ট। যথারীতি ভানগড় বিলুপ্ত হয় এবং ভানগড়ের পতন অফিসিয়ালি বলতে গেলে 1783 হয়।
1783 মানে এই ডায়েরিতে লেখা ওই শেষ সালটা, ওটা ট্রেডমার্ক করাও আছে এই জন্য।
এবার তুই বলতো, আমি যা বললাম তোর ইতিহাসও কি তাই বলে?
একদম, আমিও এমনটাই পড়েছি।
বেশ, এবার এইগুলো দেখ।
কথাটা বলেই কম্পিউটার টেবিলে রাখা কয়েকটা প্রিন্টেড পেপার এগিয়ে দেয় রিধি বন্ধুদের দিকে। তুহিন, দীপ্ত আর নিলয় সেগুলোই দেখতে থাকে। ভানগড় ফোর্ট, মান সিং, মাধো সিং, এইসব কিছু নিয়ে যে বেশ রিসার্চ করে ফেলেছে তাদের বন্ধু তা ভালোই বোঝা যায়।
এত ডিটেইল ইনফরমেশন তুই জোগাড় করেছিস, মাই গড, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমার কিন্তু ভাই দারুণ থ্রিলিং লাগছে। একই প্রজেক্ট করতে করতে মাথাটা ভোঁতা হয়ে গিয়েছিল ভাই, এখন মনে হচ্ছে আবার বুদ্ধিতে শান দিচ্ছি।
আরে আমারও এক্সাইটেড লাগছে, এই কমার্স হলো চাকরিটা পেয়েছি, কিন্তু একটাও স্টুডেন্টকে দেখলাম না ইতিহাস বিষয়টাকে ভালোবেসে অনুভব করে পড়ছে, শুধু কোনোরকম মুখস্থ করে নাম্বার পেয়ে পড়তে গেলেই হলো। প্রথমে যখন ডিটেলসে সব পড়াই কেউ ভালো করে শোনেই না, এই কত গল্প করে ইন্টারেস্ট জাগিয়ে পড়ানোর চেষ্টা করি, কিন্তু ওদের মুখ দেখে এক্সপ্রেশন দেখে সব ইন্টারেস্ট ফুশ হয়ে বেরিয়ে যায়। আর পড়ানো শেষে যখন কোনো ছক বোর্ডে লিখি, ও হ্যাঁ, দেখি যে হুড়োহুড়ি পড়ে যায় সেই ছক খাতায় টোকার জন্য। ইতিহাস নিয়ে চর্চা করার মতো স্কোপ কোথায়? কিন্তু তোর এই জেঠুর ডায়েরি, মাই গড, পুরো ইতিহাস আবার মনে করিয়ে দিচ্ছে। সেই মানসিংহ আকবরের জামানার কথা।
সত্যি বলতে না, আমার অনেকদিন পর মনে হলো এরকম থ্রিলিং একটা কাজ করলাম জানিস তো। আর লাইফটা তো বোরিং হয়ে গেছিল, সারাদিন ওই কম্পিউটারের সামনে বসে ডেটা এন্ট্রি, না হলে আরো কিছু, আর সেই অফিস আর বাড়ি। বন্ধুরা সব যে যার মতো চাকরি করছে, কেউ আবার চাকরির চেষ্টা করছে, নয়তো কারো সময় নেই, সবাই ব্যস্ত, সবাই ছুটছে। হ্যাঁ, আজ অনেকদিন পর সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তো এই মিস্ট্রিটা না সাংঘাতিক থ্রিলিং আর ইন্টারেস্টিং, স্পেশালি ধাঁধাগুলো। আচ্ছা, এই সালগুলোর মধ্যে তিনটে মিস হয়ে গেল, 1581, 1585 আর 1596। 1581টা আবার রেড মার্ক করা পরপর।
কিরে তুমি, তুই বল এই তিনটে সাল কেন ইম্পর্টেন্ট? আচ্ছা হিন্ট দিচ্ছি, এই তিনটে সাল মান সিংহের জীবনে কেন ইম্পর্টেন্ট?
1585টা তো কাবুলের সাথে যুদ্ধ আমার যতদূর মনে পড়ছে, আর 1596টা বারো ভূঁইয়ার সাথে যুদ্ধ, মানে ঈশা খাঁয়ের সাথে যুদ্ধ মনে হচ্ছে, কিন্তু 1581টা কি বলতো এই মুহূর্তে ঠিক?
1581 আফগানিস্তানের সাথে যুদ্ধ। আমি যখন এইটা পড়ি তখন আরেকটা ব্যাপার জানতে পারি। বলা হয় নাকি মানসিংহ সেই সময় আফগানিস্তান থেকে যে পরিমাণ ধনসম্পদ নিয়ে এসেছিলেন তার সবটা জমা পড়েনি মুঘল রাজকোষে, অতএব তার একটা অংশ রয়ে যায় মানসিংহের কাছে। এখন সেটা আকবরের দেওয়া ভেট হতে পারে, এমন হতে পারে যে সম্পদের একটা ভারী অংশ আকবর উপহার স্বরূপ দিয়েছিলেন তার ফরজান্দ অর্থাৎ পাতানোই ছেলেকে। আর বলা হয় যে সেই বিপুল পরিমাণের ধন সম্পদ লোকানো আছে জয়গড় ফোর্টে, কিন্তু 1977-এ সেটা পাওয়া যায়নি। তবে সেখানে বা আমের ফোর্টে যে গুপ্তধন নেই এমনটাও তো বলা যায় না, হয়তো কোথাও লুকিয়ে আছে। কিন্তু জেঠু বলতে চেয়েছেন আফগানিস্তানের সেই গুপ্তধন আছে ভানগড় ফোর্টে, কিন্তু ভূতের ভয়ে এই নিয়ে কেউ ভাবেই নি।
তাহলে ওই ভূতের গল্পগুলো
হতেই পারে সেগুলো জাস্ট মিথ, হতেই পারে গুপ্তধনের থেকে দূরে সরাতেই সেগুলোর প্রচলন, আবার হতেই পারে এসব গল্প সত্যি। আমি সে বিষয়ে কিছুই জানি না, তে বলতেও পারব না। শুধু এটুকু জানি মৃত্যু পথযাত্রী একজন মানুষ তার জীবনের সেরা আবিষ্কারটাকে তার নিজের লোকেদের কাছে পৌঁছে দিয়েছে, আর সেক্ষেত্রে আমাদের কি কিছু দায়িত্ব থাকে না? যদি জেঠুর কথা সত্যি হয় তবে তবে তার শেষ ইচ্ছাটা পূরণ হবে। আর এমনিতেও এই রিসার্চ তো জেঠু নিজের বা আমাদের জন্য করেননি, জেঠু নিজেই ছিলেন একজন আর্কিওলজিস্ট, তারও ধারণা ছিল এটা সরকারের সম্পদ। আমরা কি পারি না আবার একসাথে জেঠুর এই ইচ্ছাটা পূরণ করতে? খেতে আমাদেরও সে আগের মতো অ্যাডভেঞ্চার হবে, আর এই রোজকার রুটিন থেকে একটা ব্রেক, কি বলিস?
ঋদ্ধির কথায় তুহিন আর দীপ্ত প্রায় লাফিয়ে উঠেছে। দীপ্ত জানে এই সব সত্যি হলে তার কেরিয়ারেও একটা দারুণ সুযোগ আসবে, আর তুহিনের মনে যে কি আনন্দ হচ্ছে তা হয়তো ঋদ্ধির জেঠু থাকলে বুঝতে। ইতিহাসকে ছুঁয়ে দেখা, তাকে রন্ধ্রে রন্ধ্রে অনুভব করা, এটাই তো চায়। শুধু ঋদ্ধির কথা শুনে নিলয়ের মুখে একটা প্রবল আনন্দ ঝিলিক দিয়েও মিলিয়ে গেল।
আচ্ছা, আমরা যাচ্ছি, এটা ফাইনাল? না, ছুটি তো পড়েই যাচ্ছে পুজোর, সেটা চাপ হবে না, কিন্তু কিন্তু ওই ভূতের গল্পটা যদি সত্যি?
আরে ডোন্ট ওয়ারি, আজ অবধি যারা দুইয়ের বেশি গেছে সবাই রিসার্চ টিসার্চ করে জ্যান্ত ফিরে এসেছে, আমরা তো চারজন। তুই অত চিন্তা করিস না, তাছাড়া যার বেশি ভয় ভূত কিন্তু তাকেই তাড়া করে।
আচ্ছা, দুর্গের গুপ্তধনের সন্ধান তো পেলাম, কিন্তু সেই অবধি পৌঁছবো কি করে?
জেঠু লিখেছে দেখেছিস তো, ধাঁধার মাঝেই লুকিয়ে তার খাজানার সূত্র। যে পেজটা তোরা লাস্ট দেখলি ওই পেজের পরের পেজ থেকে বেশ কয়েকটা ধাঁধা আছে যেগুলো সমাধান এখানে বসে কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য পৌঁছতেই হবে ভানগড় ফোর্টে। ওখানে এক একটা ধাঁধা আমাদের কোনো নির্দিষ্ট স্থানের ইঙ্গিত দিচ্ছে, ওগুলোর মানে এভাবে বোঝা যাবে না।
আমাদের এই সিক্রেট মিশন সাকসেসফুল করতে গেলে তো রাতেই ওখানে যেতে হবে, তো সেটা কি করে হবে?
এইটা একটা প্রবলেম। ওখানে রিসেন্টলি গার্ড খুব কড়া হয়েছে, যদিও পেছনের দিকে একটা জঙ্গলের রাস্তা আছে যেটা টপকে সেই দুটো ছেলে ঢুকেছিল, কিন্তু আমরা সেটা করতে পারবো না। অত ক্ষমতা বা উদ্ধত্য কোনোটাই আমাদের পক্ষে দেখানো সম্ভব নয়, তাছাড়া ব্যাপারটা রিস্কি। ফাইনালি জেঠুর কথা মতো ওখানে কিছু পাওয়া গেলে সেটা এমনি সরকারকে ইনফর্ম করতে হবে, সুতরাং ওভাবে যাওয়া ইম্পসিবল। কোনোভাবে যদি পারমিশন টারমিশন কিছু একটা,
সে হয়ে যাবে, ওটা আমি ম্যানেজ করে নেব, আমার চেনা একজন আছে এসআইতে, সে ব্যবস্থা করে দেবে।
গ্রেট, তবে আমাদের আসল কারণ যেন কেউ জানতে না পারে এখনই, তাহলে বুঝতেই পারছিস প্রতি পদে বাধা আসতে পারে।
তাহলে ট্রিপ টু রাজস্থান?
একদম, টিকিটের ব্যবস্থা, গাড়ি, হোটেল বুকিং সব আমার এক বন্ধু আছে, তাকে বলে করে নিচ্ছি, বলেই তোদের ইনফর্ম করছি। ট্রাই করবো 3-4 দিনের মধ্যে যাতে সব কনফার্ম করতে পারি, ঠিক আছে?
হ্যালো স্যার, ছোড়াটা নিশ্চয়ই কিছু একটা গড়বড় করেছে।
পান চেবাতে চেবাতে কথাটা বলল এক মাঝবয়সী ভদ্রলোক। ঋদ্ধির বাড়ির উল্টো দিকের ফুটপাতে একটা গাছের আড়াল থেকে অনেকক্ষণ নজর রাখছিল সে।
কেউ?
আরে এই কদিন তো আপনার কথা মতোই ওর পেছনে টিকটিকির মতো লেগেছিলাম। লাইব্রেরি অব্দি যাওয়া করিয়েছে ব্যাটা, শুধু মোটা মোটা বই নিয়ে আসে। আজ দেখি ওর 3 বন্ধু এসেছে বাড়িতে, সেই 6টায় ঢুকেছে, রাত 10টা হয়ে গেল, এখনো বেরোয়নি।
তুমি পাতা হ্যায় ক্যা করনা হ্যায়?
তার বলতে, আমি দিনটা লোক ফিট করে এসেছি, ওরা ওদের বাড়ির ঠিকানা, নারী, নক্ষত্র সব বের করে আনবে। কিন্তু স্যার, এত কিছু করার দরকারই ছিল না। যদি সেদিন বাড়িটা চুরি করিয়ে দিতাম, সব হসপিটালে গেছিল, পুরো বাড়ি ফাঁকা ছিল।
সেটা ইডিয়েট, তোমারা কেন মানতা তোমার এই দিন সালকে মেহনতে পানি পিল যাতা? আরে তোমার কি লাগতা হ্যায়? वो बंगाली आर्कियोलॉजिस्ट ऋषभ बनर्जी जहां कहीं भी उसका कीमती रिसर्च के बारे में लिख के गया है क्या? उसको ऐसे घर में छोड़ देगा वो? आई नो, उस वक्त वो कीमती चीज उसके पास ही था हॉस्पिटल में। तुम्हारे बात सुन के चोरी करवाते और पुलिस के चक्कर में यूं ही पड़ जाते, चीज भी हाथ नहीं आती।
সরি স্যার।
শুনো, গৌর সে শুনো, তুম উন লোগো পর নজর রাখো আর মুঝে ডিটেলস দেতে জানা। আগর মেরা আন্দাজা সহি নিকলা তো ইয়ে লোগ হি মুঝে মেরা মঞ্জিল তক লে জায়েঙ্গে।
কথাটা বলেই ফোনটা রেখে দেয় লোকটা। তারপরই খেয়াল করে দীপ্ত, তুহিন আর নিলয় বেরিয়েছে ঋদ্ধির বাড়ি থেকে। সকলে যে যার বাড়িতে বলে ম্যানেজ করে নিয়েছে যে তারা এই পুজোর ছুটিতে রাজস্থান ঘুরতে যেতে চায়। এদিকে দীপ্তও তার পুজোর প্রজেক্টটা মিটিয়েই অফিসে জমানো ছুটিটা নিয়ে নিয়েছে। ঋদ্ধিও ছুটি ম্যানেজ করে 10-এর দিন সকালে ফ্লাইট বুক করেছে সকলের, কলকাতা থেকে জয়পুর। 4 জনই রওনা দিচ্ছে গুপ্তধনের সন্ধানে, কিন্তু জানে না প্রতিনিয়ত কারা যেন নজর রাখছে ওদের উপর। ওদের প্রতিটা গতিবিধি হচ্ছে ক্যামেরাবন্দি, আর চলে যাচ্ছে দূরে কারোর কাছে যে অপেক্ষা করে আছে ওদের জন্য। জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওরা যখন নামল, তখন প্রায় 11টা বাজে। গাড়ি আগে থেকেই বুক করা ছিল ঋদ্ধির, এই কটা দিন এই গাড়িটাই ওদের সাথে থাকবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ড্রাইভারকে দেখেই হাত নাড়ে ঋদ্ধি। ড্রাইভারের নাম্বারটা পেতেই আগে হোয়াটসঅ্যাপে তার ছবিটা দেখে নিয়েছিল, ফলে চিনতে খুব একটা অসুবিধা হয়নি।
স্যার জি, ইধর। নমস্তে স্যার, হোটেল প্যালেস বলা থা না স্যার?
ড্রাইভার রাজেন্দ্র প্রশ্ন করে।
হ্যাঁ ভাইয়া, আধে ঘন্টে মে পৌঁছ জায়েঙ্গে না?
হ্যাঁ জি স্যার।
ঘাড় নেড়ে গাড়িতে স্টার্ট দেয় রাজেন্দ্র। পেছনের সিটে বসে আছে দীপ্ত, তুহিন আর নিলয়। বন্ধুরা মিলে বাইরে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, আর এখানে তো রয়েছে রীতিমতো অ্যাডভেঞ্চার, ফলে ওদের মুখে হাসি একটুও কম নেই। গাড়ি ছুটে চলেছে টঙ্ক রোড দিয়ে। হঠাৎ ঋদ্ধির কি একটা মনে হতে ওর দিকের সাইড ভিউ মিররে ভালো করে কিছু একটা দেখল, তারপর একবার গাড়ির পেছন দিকে ঘুরে তাকাল, যেন পেছনের কাঁচ ভেদ করে কিছু দেখার চেষ্টা করছে।
কি রে, কি হলো?
কিছু না, আর কেউ কিছু প্রশ্ন করে না। চারপাশে তাকাতে তাকাতে কখন যে আধ ঘন্টা কেটে গেল বোঝাই গেল না। ওরা যখন হোটেলে পৌঁছালো তখন বাজে পৌনে ১২টা। গাড়ি থেকে নেমে হোটেলে ঢুকে এলো সকলে। ঋদ্ধি ড্রাইভারকে সব বুঝিয়ে দিয়ে কিছুক্ষণ পরে এলো। তারপর সব ম্যান্ডেটরি প্রসিডিওর মিটিয়ে ওরা রুমে এসে উপস্থিত হল ১২:১০ নাগাদ। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আজকের দিনটা রেস্ট নেবে ওরা। আগামীকাল ওদের জয়পুর ঘুরে দেখার পরশু থেকে শুরু ওদের আসল কাজ।
অ্যামেজিং, কি কাজ!
দীপ্ত সামনের বিশাল দুর্গটার দিকে তাকিয়ে আছে আর মোবাইলে ছবি তুলছে।
এটাই আমের ফোর্ট, অম্বর ফোর্টও বলে অনেকে। কি সুন্দর কারুকার্য না! ইতিহাস বইতে পড়লেই শুধু বোঝা যায় না, ইতিহাসের সাক্ষী বহন করে চলা এই শিল্পগুলো কত কিছু বয়ে নিয়ে চলেছে।
তুহিন উত্তর দেয় আর সকলে দুর্গের দিকে এগিয়ে যেতে থাকে। এই যে দেখছিস হলুদ আর গোলাপি পাথর মিলিয়ে কাজ, এগুলো হলো স্যান্ডস্টোন। আর ভালো করে দেখলেই বুঝবি এর মধ্যে রাজপুতানা আর মোগল আর্কিটেকচার মিলে আছে। দুর্গের ভিতর ঢুকতে ঢুকতে কথাটা বলল ঋদ্ধি। ভিতরে ঢুকতেই ওদের দৃষ্টি আকর্ষণ করল অসম্ভব সুন্দর এক বাগান, আর তারপরে আরো ভিতরে যেতেই শিলা দেবীর মন্দির আর কিছু ঘর চোখে পড়ল, যেগুলো রাজার এবং মেয়েদের থাকার জায়গা বলে জানা যায়। আমের ফোর্ট থেকে বেরিয়ে ঋদ্ধি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল। কালকের কালো মার্সিডিজটা, ঋদ্ধির মনে হয়েছিল এয়ারপোর্ট থেকে হোটেলে আসার সময় এটা ওদের ফলো করছিল। ওরা হোটেলের সামনে আসতেই গাড়িটা পাশ কাটিয়ে চলে গিয়েছিল, কিন্তু আজ আবার আমের ফোর্টের বাইরেও গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে একটু খটকা লাগে ঋদ্ধির। তবুও কিছু বলে নাও, বন্ধুদের বলে
কয়েকটা ছবি নিজেদেরও তুলে নি ফোর্টের বাইরে।
এক কথায় সকলেই রাজি। তারপর কয়েকটা এমনি ছবি আর কিছু সেলফি তুলে ওরা নিজেদের গাড়িতে উঠল।
ভাইয়া হাম লোক কহাঁ যায়েঙ্গে?
আব তো পেহলে জল মহল যায়েঙ্গে স্যার।
আর উসকে বাদ, মতলব আর ক্যা ক্যা হ্যায় ইয়াহাঁ এক দিন মে দেখনে কো?
স্যার জি, দেখনে কো তো বহুত কুছ হ্যায়, আগর টাইম ঠিকঠাক হো তো সব দিখা দেঙ্গে এক দিন মে, ক্যা দিক্কত। উধর আপকা হওয়া মহল, সিটি প্যালেস, জন্তর মন্তর, রাজ মন্দির, সিনেমা, ফির আপকা হো গিয়া স্ট্যাচু সার্কেল, অমর জওয়ান জ্যোতি, বিড়লা টেম্পল ভি হ্যায়, অ্যালবার্ট হল মিউজিয়াম, গণেশ টেম্পল, কনক বৃন্দাবন, মহারাজা গায়ে কা তোর, জয়পুর ট্রেডিশনাল মার্কেট, বহুত কুছ হ্যায় স্যার জি।
সিটি প্যালেস? সত্যি হয় রাজার দেশে প্যালেসই প্যালেস। এটা কার বানানো রে তুহিন?
এটা সওয়ার জয়সিং এর বানানো। শুনেছি মুঘল রাজপুতানা আর ইউরোপিয়ান আর্কিটেকচারের মিশ্রণে ওই প্যালেস। আর ওই মহারাজা গায়কাতোর হচ্ছে রাজপুত রাজাদের সমাধিস্থল, জয়সিং এর সমাধিও রয়েছে।
ঋদ্ধি কোনো কথা বলে না, মাঝে মাঝে শুধু সাইড ভিউ মিররে দেখে সেই কালো মার্সিডিজটা ওদের পেছনেই আছে কিনা। পরদিন সকালে তাড়াতাড়ি উঠেই সকলে আগে রেডি হয়ে নিয়েছে, শেষ দীপ্তই বাকি ছিল। ও বাথরুম থেকে বেরিয়েই দেখল নিলয় আর তুহিন রুমে নেই। ঋদ্ধি এক মনে মোবাইলে কিছু দেখছে।
কি রে, ওরা দুটো কোথায়?
ও তুই বেরিয়ে গেছিস? ওরা নিচে গেছে ব্রেকফাস্টের জন্য, আমি তোর জন্য ওয়েট করছিলাম, চল এবার যাই।
এ তুই কি দেখছিস বলতো মন্দিয়া তো? সেই স্নানে যাবার আগে মোবাইলটাই মুখ বুঝেছিস আর এখনো দেখি ওভাবেই স্ট্যাচু। হ্যাঁ,
আরে কিছু না, এই কিছু জিনিস সার্চ করে নিচ্ছিলাম, কাজে লাগবে, আর কালকে ছবিগুলো দেখছিলাম। নে এবার চল, আর লেট করা যাবে না, ৮টা বাজে অলরেডি, ব্রেকফাস্ট সেরে নিয়ে আধ ঘন্টার মধ্যে রওনা দিতে হবে, আজকে কিন্তু খুব ভাইটাল কাজ আছে ভাই।
চল চল আমি রেডি।
ব্রেকফাস্ট শেষ করে যখন ওরা গাড়িতে উঠল তখন ৮:৩০ বেজে গেছে। ভানগার পৌঁছাতে ওদের সময় লাগবে কম বেশি ২ ঘন্টা, গাড়িতে ওঠার আগে ঋদ্ধি একবার চারপাশটা দেখে নিল। যদি গতকালের গাড়িটা দেখা যায়, কিন্তু না, আপাতত সে ওই গাড়িটা দেখতে পায়নি। গাড়ি স্টার্ট দিতেই একটু স্বস্তি পেল ঋদ্ধি। NH-21 দিয়ে ছুটে চলেছে ওদের গাড়িটা।
ভাইয়া, হম লোক ভানগড় সে পেহলে দোসা যায়েঙ্গে, ভানগড় সে শাম তক রুকেঙ্গে, ইসলিয়ে পেহলে দোসা দেখ লেঙ্গে।
ঠিক হ্যায় স্যার জি।
এই ওখানে আবার কি আছে?
যাক, তাহলে এই ফাঁকে চাঁদ বাউরিটাও দেখা হয়ে যাবে।
সেটা আবার কি?
আরে ওটা একটা গ্রাম, আভানির। অ্যাকচুয়ালি নাম ছিল আভা নগরী, মানে আলোর শহর। লোক মুখে আভানিরই হয়ে গেছে। ওখানে একটা স্টেপ ওয়েল আছে, ওটাকেই এখানে চাঁদ বাউরি বলে। আর একটা মন্দিরও আছে দেখার, হরসত মাতার মন্দির। ওয়ানগার দেখার পর ফেরার পথে জেনারেলি সবাই ওটা দেখে। আমরা আগেই দেখে নেব।
কিন্তু আমরা তো জাস্ট ঘুরতে আসিনি।
নিলয় আরো কিছু বলতে যাবে, তার আগেই দীপ্ত ওর হাতটা চেপে ধরেছে। তারপর ওকে কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল,
সবার কাছে আমরা জাস্ট ঘুরতেই এসেছি, তাই শুধু বারবার ভানগড় গেলে ড্রাইভারের অড লাগবে।
নিলয় চুপ করে যায়। চাঁদ বাউরি দেখার পর গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে ঋদ্ধি বলে,
আজ আমাদের পুরো ভানগড়কে ভালো করে দেখতে হবে, আর কাল আমরা সমস্ত প্রিপারেশন নিয়ে সন্ধ্যের পরেই যাব, একটু রাত করে, কেমন?
ভানগড়ের দুটো গেট পেরিয়ে ওরা যখন একদম ভেতরে ঢুকল, সূর্য তখন মাথার উপরে। বাইরে রাখা ম্যাপের একটা ছবি তুলে নিয়েছিল ঋদ্ধি, সেটাই মন দিয়ে বোঝার চেষ্টা করছিল। তুহিন আর দীপ্ত অবাক হয়ে দেখছিল চারপাশটা। একটু দূরেই দেখা যাচ্ছে সেই রাজপ্রাসাদ, চারিদিকে তাকালে মনে হয় শুধুই ভগ্নস্তূপ। অথচ এককালে কি রমরমিয়ে চলত রাজ্যপাট, বাজারহাট, রাজার দরবারে উপচে পড়ত ভিড়। ছিল এক সুন্দর সাজানো রাজমহল, তাতে অসংখ্য দাস দাসী, গ্রাম জুড়ে হাজারো হাজারো প্রজা, রাজা রানী রাশিদাসী সৈন্য সামন্ত, আলোর রোশনাই কত গল্প, কত যুদ্ধর সাক্ষী হয়ে আজ এই ভগ্ন দশায় পরিণত হয়েছে এই বিশাল দুর্গ। সেই সময়ের কেউ আজ আর বেঁচে নেই, শুধু জলজ্যান্ত ইতিহাস হয়ে বেঁচে আছে এই দুর্গ।
বিশ্বাস কর, এখানে দাঁড়িয়ে একটা মুহূর্তে যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। ভানগড়ের পুরনো দিনের কথা মনে কর। এবার ভাব, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাতেই আজ থেকে বহু বছর আগে দাঁড়িয়েছিল ভানগড়ের কোন এক প্রজা, হয়তো এভাবেই তাকিয়েছিল ওই দুর্গের দিকে। তবে তখন দুর্গের এই রূপ ছিল না, অনেক সুন্দর ছিল। আজ কি অবস্থা! যদি আবার আগের মতো অবস্থায় দেখতে পেতাম।
এই তুই চুপ কর তো। এই সময় ওই রাজা রানী ওসব প্রজারা বেঁচে ছিল, তখনকার ব্যাপার আলাদা। আর এখন ওরা ফিরে এলে ভূতের দর্শন পেতে হবে আমাদের।
তুহিনকে প্রায় ধমক দিয়েই চুপ করিয়ে দেয় নিলয়। ওদের কার্যকলাপ দেখে হেসেই ফেলে দীপ্ত। ঋদ্ধি মনে মনে বিড়বিড় করছিল জেঠুর ডায়েরির পরবর্তী ধাঁধাটা।
লক্ষ্য যদি রাখো স্থির, ডাইনে বায়ে হয়ো না অস্থির, এমন করেই গেলে কাছে, দেখবে সে দাঁড়িয়ে আছে। কিন্তু কে দাঁড়িয়ে আছে? এই রাজপ্রাসাদ।
খাম্মা গণেশজি।
পিছন থেকে একটা অচেনা পুরুষালী কণ্ঠস্বর আসতেই চমকে ফিরে তাকাল ওরা। মাঝবয়সী একটা ছেলে, গলায় একটা ওড়না মতো দেওয়া, মাথায় একটা রাজস্থানি পাগড়ি।
কি কি? আরে বাপ রে, তন্ন বেঙ্গল সো ক্যা? নমস্তে নমস্তে স্যার জি। ও ক্যা কি, হম জব এক দূসরে সে মিলতে হ্যায় তো রাজপুত ভাষা মে খাম্মা ঘনি বোলতে হ্যায়। ওর সব ভালো তো?
বাহ, হ্যাঁ আপনি তো বেশ বাংলা বোঝেন।
আরে হ্যাঁ স্যার, বিলকুল সমঝতা হুঁ। হর সাল ইহা কিতনে বঙ্গালী টুরিস্ট আতে হ্যায় পতা হ্যায় আপকো? अगर हम उनका भाषा नहीं जानेंगे और वो हमारा बात नहीं समझेंगे तो कैसे चलेगा सर? आखिर हमें भी तो पेट चलाना है ना।
कुछ समझा नहीं, आप क्या करते हो?
हम गाइड है साहब। इस किले के लिए हमारा दादा परदादाओं के वक्त से हम धंधा कर रहे हैं साहब। दो चार जो टूरिस्ट मिल जाता है उनको ये पूरा भानगढ़ घुमाते हैं, भानगढ़ के इतिहास सुनाते हैं, इससे चल जाता है साहब हमारा। और वैसे आपको भी गाइड तो लगेगा ना साहब, हमको ले लीजिए ना, ज्यादा नहीं मांगेंगे और अच्छी तरह से पूरा घुमा के दिखाएंगे। सच्ची मैं कसम से, हमको ले लीजिए बस।
भानगढ़ इतिहास वही रत्नावती सिंधिया और बालूनाथ का तो?
अरे बाप रे, आपको तो सब पता है साहब पहले से।
जी नहीं, हम बस नाम ही जानते हैं, कहानी ठीक से नहीं जानते। आपका नाम?
जयवीर सिंह।
चलिए जयवीर भाई साहब, घुमाइए हमें भानगढ़।
अरे हाँ जरूर जरूर सर जी, आइए आइए मेरे साथ आइए। आप लोगों को पहले यहाँ का सब मंदिर घुमा के दिखाएंगे। वो हनुमान जी, मंगला देवी, केशव राय, सोमेश्वर जी और भी है, और फिर बावड़ी भी दिखाएंगे आपको। और वो देखिए वो जो छोटा सा घर दिखाई दे रहा है ना, वो है सिंधिया का घर। कहते हैं कि आज भी उस जगह से नजर रखता है वो इस हवेली पर।
डान हाथेर तर्जनीटा ऊंचू टीलार दिक थेके घूरिए निये दूरे प्रासादेर दिके राखलो। लोकटार कथाय केमन जेन एकटा ब्यापार आछे। এই ভর দুপুরেও সেদিকে তাকাতেই কেমন একটা শিরশির করে উঠল সকলের।
ক্যা হুয়া সরজি, তন্নে তবিয়ত তো ঠিক হ্যায়?
তুহিনকে এক দৃষ্টে রাজপ্রাসাদের দিকে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করে জয়বীর।
না নেই, কুছ নেই ভাইয়া। আব ক্যা বল রহে থে, বাহুরি ক্যা হ্যায়?
প্রাসাদের দিক থেকে চোখ ফিরিয়ে লোকটার দিকে তাকায় তুহিন।
তন্নে বাউড়ি না পতা, ইয়াহ কে তালাব কো বাউড়ি বলতে হ্যায় স্যার। আস পাস কে কুছ লোক আতে হ্যায় ইয়াহ পে নহানে।
ও আচ্ছা।
নিলয় ঘাড় নাড়ল। লোকটা আবার বলতে শুরু করল আর একটু একটু করে ওদের চারপাশটা ঘুরিয়ে দেখাতে লাগলো। কোথায় বাজার বসত, কোনটা মোরোকা হাভেলি, কোথায় ছিল রাজা আর তার মন্ত্রী পরিষদের বসার জায়গা, একে একে সব কিছু। সব দিক ঘুরে দেখতে দেখতে প্রায় দুপুর তিনটে যখন হয়ে এলো, ওরা তখন প্রাসাদের ভিতর। জেঠুর কথা অনুযায়ী গুপ্তধন যদি থাকেই, তবে তাই প্রাসাদেরই কোথাও আছে এই বিষয়ে নিশ্চিত রীতি, কিন্তু এভাবে তা খুঁজে পাওয়া অসম্ভব। তাই তো গোপনে রাতের বেলায় অভিযান। তাছাড়া জেঠুর ডায়েরিতে এর পরের ধাঁধাগুলো কেমন দিক নির্দেশ করে উত্তর দক্ষিণ বলে আছে, ওগুলো অনুযায়ী এগিয়ে যেতে হবে, তাহলেই সঠিক দিকে পৌঁছানো যাবে।
अब बोलिए सर जी, कैसा लगा मारो भानघर? अंदर के चमगादड़ों को छोड़ के आ?
गेटर कासे एगिए जेते जेते हासि मुखे प्रश्न करे जयवीर। बिकेल पांचटा बाजते चले छे प्राय।
काफी इंटरेस्टिंग।
अच्छा भैया एक बात बताइए, आपने कभी देखा है ये भूत भूत आप जिनके बारे में अभी तक बोल रहे थे?
अब देखा तो नहीं है सर जी, मगर महसूस जरूर किया है। रात को अगर रुके तो आप भी महसूस करेंगे।
लोकटार मुखटा अस्वाभाविक रकम फैकाशे हो गेल। कथाटा सुनी चमके उठे ओरा चार जन।
माने
आपनी
एखाने राते थेके छिलेन? ठीक आछेन?
हाँ सर जी, कभी कभी कुछ लोग आते हैं भूत वगैरह देखने के लिए, वो रिसर्च करने। कभी कोई रिपोर्टर साहब तो कभी कोई डॉक्यूमेंट्री बनाने वाला, या फिर वो भूत पकड़ने वाले दल होते हैं ना जो कैमरे और मशीन वगैरह लेके आते हैं। वैसे उनके बारे में ज्यादा पता नहीं है सर जी, लेकिन कभी कभी कुछ लोगों के साथ रात को हम खुद ठहरे है, खास करके जो अकेले आते हैं सर, या फिर दो तीन लोग एक साथ आते हैं, वो लिखना चाहते हैं यहाँ के बारे में। उनके साथ मैं ठहरा था साहब, मेरा घर तो पास में ही है सर, खाना और चाय बना के लाता हूँ, फिर उनके साथ रुकता हूँ पूरी रात। लेकिन सर जी, जितना भी दिन रुका हूँ ना कुछ अजीब हादसा होता ही है। पूरी रात कभी रुकना नहीं पड़ा, आधी रात को ही सब दौड़ के भाग जाते थे।
अजीब हादसा?
हाँ सर, अब आप खुद ही पूछ लीजिए गार्ड से, मन्ने सच बोला या झूठ।
आमी नहीं, आमी आमी थकबो ना, कल तो रात
कल आप लोग यहाँ ठहरेंगे क्या? लेकिन सर, अब तो सिस्टम और भी कड़क हो चुका है, सरकारी परमिशन के बगैर गार्ड आपको अंदर आने तक नहीं देगा।
हमारे पास परमिशन है भैया, हम लोग भी डॉक्यूमेंट्री करने के लिए आए हैं।
यामार इच्छे नहीं था कर, तुरा था कामी नहीं।
सर जी, अगर चाहिए तो खाना पानी चाय लाइट सब इंतजाम हो सकता है, ज्यादा पैसा भी नहीं लगेगा सर, ये तो हमारा रोजी रोटी है सर। वैसे और कोई गार्ड रहने के लिए राजी भी नहीं होगा, और यहाँ आसपास आप लोगों को ना खाने का ना पीने का कुछ भी नहीं मिलेगा रात को। और इसके अलावा आप लोगों को इस किले का सब जगह के बारे में तो पता नहीं होगा साहब।
किरे लोकटा तो एक्सपीरियंस्ड, उनके अंत तो खाबार जलर दायित्व दिए दी, तारपर आमरा काज शुरू करार आगे ओके पाठिए देब, कि बोलिस?
तोर कथा ठीक, किन्तु
अरे एते किन्तुर कि आछे, लोकटा तो आर किछु जानते पारछे ना, ओके आमरा आसल काजेर आगेई पाठिए देब।
তুহিন আর নিলয়ের সাথে আলোচনা করে ঋদ্ধি লোকটাকে সবকিছু অ্যারেঞ্জ করতে বলে দেয়। দুর্গ থেকে বেরিয়ে আসার সময় গার্ডের সাথেও কথা হয়ে যায় সেই মতো। গাড়িতে ওঠার সময় ঋদ্ধি আবার খানিকটা এদিক ওদিক দেখে নিল, এখনো সেই গাড়িটা দেখতে পায়নি ঋদ্ধি।
কি রে কি খুঁজছিস? আমাদের গাড়ি তো ওই সামনে, ওই তো রাজেন্দ্র দাঁড়িয়ে আছে তো।
ঋদ্ধির পিঠে একটা হাত রাখে তুহিন।
কিছু না রে, চ।
গাড়ির দিকে তুহিনকে নিয়ে এগিয়ে গেল ঋদ্ধি, বাকিরাও গাড়িতে উঠে বসেছে।
কল কহাঁ ঘুমেঙ্গে আপ লোক?
ভাইয়া কল হমে ইধর হি আনা হ্যায়, ভানগড় মে।
ইধর? আজ নেহি দেখ পায়ে পুরা?
নহীঁ ভাইয়া, বাত ইয়ে হ্যায় কি হম লোগ এক ডকুমেন্টারি কর রহে হ্যায়, পারমিশন হ্যায় হমারে পাস, कल रात 8 बजे फिर यहाँ पे आना है हमें।
क्या रात को?
भैया आप बस हमें बाहर तक छोड़ देना, फिर सुबह लेने आ जाना।
अब ठीक है,
कल शाम 6 बजे आप होटल के बाहर पहुँच जाना फिर।
कथाटा बोले ही चुप कोड़े जाए ऋद्धि। उधर गाड़ी पाश दिए द्रुत गति से बेरिए गेलो एकटा कालो गाड़ी। শব্দ করে গাড়িটা এসে থামতেই উঠে দাঁড়ায় দুজন গার্ড। গাড়ি থেকে ঋদ্ধিরা চারজন নেমে আসতেই একাল হাসি নিয়ে সামনে এসে দাঁড়ায় গাইড জয়বীর, দুহাতে দুটো ব্যাগ। একজন গার্ড ঋদ্ধির সাথে এসে কথা বলে আবার পারমিশন লেটারটা দেখে নিল। দীপ্ত এসে জয়বীরের সাথে কথা বলে নিল। তুহিন ড্রাইভার রাজেন্দ্রকে বলে দেয় ভোর 6টার আগেই যেন সে এসে হাজির হয় দুর্গের সামনে। নিলয় গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে, আর সামনের অন্ধকার মাখা ভানগার দুর্গের বিশাল গেটটার দিকে তাকিয়ে আছে। ঘন অন্ধকার যেন গিলতে আসছে ওকে। নিলয় সত্যিই আজ আসতে ভয় পাচ্ছিল, বিশেষ করে এখানকার লোকের মনে এই ভানগার নিয়ে যে বিশ্বাস, যে ভয় নিলয় রাজস্থান এসে অবধি উপলব্ধি করেছে, তা যেন আরো বেশি করে দুর্বল করে দিচ্ছে ওকে। অসম্ভব সম্ভাবনা হলেও গুপ্তধন আবিষ্কারের নেশা ওকে টেনে এনেছে এখানে। তবুও গাড়ি থেকে নামার পর সেই উচ্ছ্বাস আর মনের জোরটা নিমেষেই ফিকে হয়ে গেল। গাড়িটা স্টার্ট দিতেই ওর হুঁশ ফিরল যেন। পিছনে তাকাতেই দেখে রাজেন্দ্র গাড়ি নিয়ে চলে যাচ্ছে। ভয়টা আরো তীব্রভাবে চেপে ধরল ওকে।
কিরে, আরে দাঁড়িয়ে আছিস কেন?
নিলয়কে উদ্দেশ্য করে বেশ হেঁকে কথাটা বলল দীপ্ত। ওরা তিনজন আর গাইড গেটের একদম মুখে চলে গেছে, নিলয় খেয়ালই করেন। একদিকে যাতায়াতের একমাত্র উপায় ওই গাড়িটাও চলে গেল, অন্যদিকে অন্ধকার রহস্যময় দুর্গে প্রবেশ। গাটা শিরশির করে ওঠে নিলয়ের। তাও
কিছু না, চল।
কথাটা বলে নিলয় এগিয়ে আসে বন্ধুদের কাছে। গাইড দুটো বড় টর্চ সঙ্গে করে নিয়ে এসেছে, একটা দীপ্তর হাতে আরেকটা তার নিজের হাতে। এগিয়ে যেতে যেতে সে বলতে থাকে,
মানে এক বাত আপ লোগোঁ কো বতানা ভুল গিয়া থা স্যার, ইস কিলে সে কোই আওয়াজ বাহার নেই জাতা, আর বাহার কা কোই আওয়াজ ভি অন্দর নেই আতা।
আচ্ছা?
হ্যাঁ স্যার, আর এক বাত সে আপ সবকো সাবধান রহনা হ্যায়, রাত কো
ভূত,
ইয়ো ভূত আগর দিক ভি চায়ে তো উনসে কেসে বচোগে পতা নেই হ্যায় স্যার জি, লেকিন চমগাদড়ো সে জরুর বচ কে রহনা। কল দিখা থা না আপ লোগোঁ কো কিতনে চমগাদড় হ্যায় ইয়াহ পে।
জয়বীর জি, হম লোগ হাভেলি কে এক জগা রুকেঙ্গে, আপ হমে কোই ভি রুকনে কে জগা মে লে চলে।
হ্যাঁ জরুর, হাভেলি কে উপর কি তরফ এক ঘর হ্যায়, ওয়াহ পে রাত কো রুক সকতে হ্যায়।
ঘর নেড়ে উত্তর দেয় জয়বীর, তারপরেই আবার সবাই চুপ। অন্ধকারে টর্চের অল্প মায়াবী আলোয় একটু একটু করে এগিয়ে চলেছে পাঁচটা মানুষ প্রাচীন এক ইতিহাসকে জানতে। দিনের বেলায় এই দুর্গটা যতটা ভয় দেখায়, রাতে তার থেকেও বেশি ভয় দেখিয়ে যেন গ্রাস করতে আসে সবাইকে। অন্ধকার ভেদ করে হালকা আলোর বলয় তৈরি করে এগিয়ে চলেছে ওরা। হঠাৎ কোথা থেকে একটা ক্ষীণ অথচ ভয়ানক শব্দ এসে থামিয়ে দেয় ওদের গতিপথ। সকলেই থমকে যায় মুহূর্তে। নিস্তব্ধতা চিরে ভেসে আসা ওই শব্দধ্বনি মনে করিয়ে দেয় এই দুর্গের প্রচলিত গল্পকে।
ওটা কিসের শব্দ?
হ্যাঁ, কেমন যেন
চমগাদড় সাহেব, চমগাদড়।
হ্যাঁ চামচিকি, যদিও চামচিকির আওয়াজ এমন বিকটভাবে সচরাচর শোনা যায় না, এখানে শব্দটা প্রতিফলিত হয়ে অদ্ভুত শোনাচ্ছে না?
তন্নে বহুত কুছ মালুম হ্যায় স্যার জি, ইন্টেলিজেন্ট হো, বেসে বঙ্গালি লোক ইন্টেলিজেন্ট হোতে তো হ্যায় বহুত।
কি মতলব, ক্যা বোলা আপনে অভি?
মানে বোলা কি আপ ইন্টেলিজেন্ট হো স্যার জি, কিউ?
না না, তার পরেরটা, উসকে উসকে বাদ ক্যা বোলা?
হ্যাঁ, বঙ্গালি লোক ইন্টেলিজেন্ট হোতে হ্যায় না।
এসা কিউ কাহা আপনে?
আরে স্যার জি, কিতনে বঙ্গালি লোক আতে ইয়াহ পে, এক বঙ্গালি সাহেব থে, বার বার আতে থে ইয়াহ পে, কবি কোই গাইড নেই লেতে থে, ওর খুদ ঘুম ঘুম কে দেখতে থে ইয়ে কিলা, গুড়ে লম্বে সে থে। আরে মন্নে তো এক বার যাকে খুদ বাত কিয়া থা, তব সমঝা ও তো বঙ্গালি সাহেব হ্যায়, আর উস কিলে পে কুছ ও রিসার্চ কর রহে থে। हमने तो पढ़ाई की है साहब, कॉलेज नहीं गए मगर उसके आगे तक का पढ़ाई तो किया है हमने, और उसके बाद तो सर हम भी लग गए इस गाइड के काम में। दादा साहब पर दादा साहब के समय से चल रहा है हमारा ये धंधा, ये कैसे छोड़ दूं सर, इसी में लगा है मारो दिल। पढ़े लिखे तो है हम, तो रिसर्च का मतलब समझता हूं सर, इसलिए तो ओ साहब मुझे बहुत अच्छे लगे थे, कभी कभी रात में आते थे, सुना है उन्हीं से, लेकिन किसी को नहीं ले आते थे सर, फिर पता नहीं उनका क्या हुआ, बहुत दिनों से देखा नहीं उनको।
लोकटा थाम लो, दीप्त तुही ना नीलय रिद्धिर दिके ताकालो। ओरा सकले बुझलो एक गाइड खूब सम्भवतः रिद्धिर जेठुर कथाई बोलछे। এতক্ষণ সেই একই জায়গায় দাঁড়িয়েছিল ওরা, এবার আর কিছু না বলে সকলে চলতে শুরু করল। অমনি হঠাৎ একটা ঝপাং করে শব্দ হল।
কি হল? ভারী কিছু একটা জলে পড়ার শব্দ না?
হ্যাঁ, তাই তো। ঋদ্ধি টর্চ হাতেই পেছন ফিরে ছুটে যায় কয়েক পা, এদিক ওদিক টর্চের আলো ফেলে, কিন্তু কোথাও কিছু দেখতে পায় না। এগিয়ে এসে জয়বীরকে জিজ্ঞেস করে, ইয়ে ক্যা থা জয়বীর জি?
বাউরি মে পত্থর গিরায় সর জি, উপর সে। এসাই বার বার হতা হ্যায়, জব ভি কোই আতা হ্যায় ইয়াহাঁ পে রাত কো, তো বার বার। কুছ ছোড়িয়ে ও সব, এ তো সির্ফ শুরুআত হ্যায়, আগে অর ভি বহুত কুছ হো সকতা হ্যায় সর। কভি দো বজে কে বাদ সে হমনে কিসি ভি সাপ কো ইয়াহাঁ রুকনে নেই দেখা। সব পাগলো কি তরফ বোলতে থে কি অভি চলো ইয়াহাঁ সে, অভি চলো। ইয়াহাঁ তক কি হম ভি কভি কবার মহসুস তো।
এই থামুন তো আপনি, আপনি ভয় দেখানো বন্ধ করুন। এমনি আমার হৃৎপিণ্ড বেরিয়ে যাওয়ার উপক্রম, তার মধ্যে আরো ভয় দেখাচ্ছে।
আরে ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাচ্ছিসই বা কেন তুই? আমরা সবাই তো আছি। তাছাড়া উনি তো বলছেন যে ফাইনালি ভূতে কাউকে ধরেনি, সবাই বাড়ি পৌঁছতে পেরেছে জ্যান্ত। এত ভয় পেয়েছে কিছু দেখে, কিন্তু প্রাণে তো বেঁচেছে। তুই এত ভাবিস না, আমরা চারজন আছি।
আরে হামারা ক্যা গলতি হ্যায় সাহব, জো সচ হ্যায় ও সচ
হ্যায়। চলিয়ে জয়বীর জি, বাকি কাহানিয়া হাভেলি পে যাকর শুনেঙ্গে। হাঁটতে শুরু করে ঋদ্ধি, সঙ্গে বাকিরাও।
ইয়ে লিজে সাহব আপকি চায়।
চায়ের কাপটা নিলয়ের দিকে এগিয়ে দেয় জয়বীর, তারপর বলে,
আরে মারো কই কসুর নেই সাহব, গুসা মত হোনা।
না না, ইটস ওকে, মুঝে ভি উতনা রিয়্যাক্ট করনা নেই চাহিয়ে থা।
জয়বীরের হাত থেকে চায়ের কাপটা নিয়ে বলল নিলয়। দুর্গের ওপরের দিকে একটা নির্দিষ্ট কক্ষে তারা এসে বসেছে, মাঝখানে একটা মোমবাতি জ্বালানো, তারই চারপাশে সকলে গোল করে বসে। জয়বীর ফ্লাস্কে করে গরম চা নিয়ে এসেছিল সকলের জন্য, এখন কাগজের কাপে সকলকে সেটাই ঢেলে ঢেলে দিচ্ছে। নিলয় তখন প্রচন্ড ভয় পেলেও এখন একটু বন্ধ জায়গা এখানিকটা ধাতস্থ হয়েছে, শুধু ওদের সকলের খানিকটা ঠান্ডা ঠান্ডাই লাগছে এখানকার পরিবেশে, যেন এই ঘরে এসি লাগানো আছে। মোবাইলের নেটওয়ার্ক একটু আগেও ছিল, কিন্তু এখন একেবারেই নেই। এটা ওরা গতকাল দিনের বেলাতেও খেয়াল করেছিল। দুর্গের যত উপরের দিকে উঠেছে ততই সিগন্যাল উইক হতে শুরু করেছিল। এই বিশাল ভানগার্ড যেহেতু আরাবল্লী পর্বতের কোলে অবস্থিত, তাই এমন হওয়াটা স্বাভাবিকই।
আব সুনাইয়ে যাবি
আপকি ইয়াহাঁ পে রাত গুজারনে কি কাহানি।
গরম চায়ে একটা চুমুক দিয়ে দীপ্ত বলে। জয়বীর ভয়ে ভয়ে নিলয়ের দিকে তাকাতেই সে বলে,
বলিয়ে জয়বীর জি, মাই ঠিক হুম আভি।
নিজের জন্য এক কাপ চা নিয়ে জয়বীর বলতে শুরু করল,
জব ভি কোই রাত কো ইয়াহাঁ পে রুকতা হ্যায় তো মাই ভি আতা হুঁ, জো লোগ রাত কো গাইড চাহতে হ্যায় বাস উনকে লিয়ে, বাকি কোই গাইড রাজি নেই হোতা, সব ডরতে হ্যায় স্যার। বেসে ডর তো মনে ভি লাগতা হ্যায়, পর সোচতা হো কি জ্যাদা পয়সা মিল জায়েঙ্গে। জো পহলি বার জব রুকা থা ইয়াহাঁ পে তব এক বিলায়তি সাহব থে, কিলে কে ভূত কে বারে মে সুনকর আয়ে থে রাত মে ঠহরনে কে লিয়ে, লেকিন রাত জিতনা বড়নে লগা পতা নেই ক্যা হুয়া, পায়েল কি আওয়াজ পতা নেই কহাঁ সে আনে লগি। পহলে তো ও সাফ বোলনে লগে কুছ আওয়াজ কে বারে মে, তব মেনে ভি ধ্যান সে সুনা তো মনে ভি সুনাই দিয়া, পায়েল কি আওয়াজ থি ছন ছন ছন, আওয়াজ বড়নে লগি স্যার, ফির এক সময় রুক ভি গই, লেকিন ও সাপ আপনা কান পকড় কে বেঠ গে, বোল রহে থে কি আওয়াজ বহুত তেজ হ্যায়, লেকিন মনে না লগা এসা। ফির কুছ দের কে বাদ ও এসে করনে লগে জেসে উনকে কান সে খুন নিকল রহা হো, বার বার কান পে রেখে হাত দেখ রে থে ওর বোল রে থে কি ব্লাড ব্লাড, লেকিন সচ মে সাহব মুঝে কুছ ভি নেই দিখা। दूसरी बार जब रुका तो उस बार भी एक बिलायती साहब थे, वो कुछ कहानियां लिख रहे थे वो भानगर के ऊपर अंग्रेजी में। लेकिन सर जी क्या बोलू आपको, रात जितनी गहरी होती गई वो डरने लगे, ऐसा कर रहे थे जैसे उनका दम घुट रहा, बार बार बोलने लगे कि कोई उनके सीने पे बैठ गया है, कोई उनका गला पकड़ रहा है, और फिर वो गिर गए जमीन पर। तो तब सर मुझे भी डर लग रहा था, क्योंकि मुझे भी लग रहा था कि कुछ तो अजीब हो रहा है सर यहाँ पे। महसूस किया था मैंने भी कि कोई और तो है हम दोनों के अलावा। उस रात भी हम करीब 2 बजे के आसपास दौड़ के निकल गए थे किले से। फिर 1 साल तक कोई रुकने नहीं आया यहाँ पे। आज से लगभग 2 साल पहले 2 लड़के आए थे, मुंबई से थे, उनको कुछ डॉक्यूमेंट्री करना था आप लोगों की तरह। तो वो 2 लड़के बहुत ताकतवर थे और हिम्मत वाले भी थे, लेकिन वो दोनों भी रात बढ़ने के साथ साथ कैसे अजीबोगरीब हादसे के शिकार होने लगे। हम तीनों उस रात को ठीक इसी जगह पे बैठे थे साहब, उनमें से एक अचानक से बोलने लगा कि उसके कंधे पे किसी ने हाथ रख दिया है, लेकिन कोई दिखाई नहीं दे रहा था। फिर बोल रहा था कि कोई हमारे पीछे खड़ा है। दूसरा जो लड़का था वो और मैं इधर उधर देखने लगे, लेकिन हमें कोई ना दिखा। फिर वो लड़का डर के मारे चिल्लाने लगा और भागने लगा वहां से। दूसरा लड़का अचानक से बोलने लगा कि उसे भी कोई दिखा, कोई उसका नाम लेके बुला रहा था उसे। वैसे साहब कुछ आवाज तो मैंने भी सुना था, नाम लेके लड़की की आवाज में पुकार। पहला लड़का खुद बाहर निकल गया था भाग के, और दूसरा तो बेहोश हो गया था, और फिर क्या मुझे जाना पड़ा उसको लेके।
माय गॉड,
बेश भालो ही है।
भालो देख सत्यि मिथ्ये आमी जानि ना, किन्तु आमार केमन अद्भुत फीलिंग्स होच्छे एखाने आसा थेके।
एटा आपनी राखुन, और आपको रात में रुकना नहीं पड़ेगा। आज
एकटा खाम जयवीरेर हाथे दिए हासि मुखे कथाटा बोले रिद्धि। खामटा खुले जयवीर देखे ओते और चुक्ति मतोई टाका आछे। सेटा देखे खुशी हवार साथे खानिकटा अबाक हलो से, तारपर भुरु कुंचके बोलल,
शुक्रिया सर जी, मगर रुकना नहीं पड़ेगा, मतलब फिर आप लोगों को डर अगर
लगवे ना, हमारा 4 जन आछी, तो आप चिंता मत कीजिए, घर जाइए।
लेकिन साहब जी खाने का क्या,
हम लोग खुद लेके खा लेंगे, आपने तो इतना अच्छा इंतजाम किया ही है, और आपका बैग और बाकी खाने का सामान टॉर्च जो भी है सब कुछ कल सुबह आके ले लेना, ठीक है।
वो सब तो ठीक है साहब जी, लेकिन मनने लगे कि
देखिए आप टेंशन मत लीजिए, हम लोग भी ठीक रहेंगे और आपका ये सारे सामान भी, अब बेफिक्र रहिए।
अब ठीक है, फिर ज्यादा कुछ खाना तो नहीं बना पाए हैं, भुना कुकड़ा, गट्टे का सब्जी, रोटी और खेवर है सर जी, खाना गर्म रहते रहते खा लेना, और मेरी बात मानो तो सावधानी बरतना सर, अगर कुछ भी अजीब सा लगे तो फौरन निकल जाना यहाँ से, देर मत करना।
जयवीर उठे दाड़िए कि छुटे एगिए जाए, तारपर आबार पेछन फिरे बोले,
फिर मिलेंगे सर जी।
मुखे एकटा सरु हासि, कथाटा बोले घरटा थेके बेरिए जाए जयवीर। दीप्त उठे गिए दाड़ालो एमन जायगाय जेखान थेके ई दुर्गेर बेरोनोर रास्ताटा देखा जाए। কিছুক্ষণের মধ্যেই দীপ্ত খেয়াল করল একটা হালকা আলোর দূতি দুর্গের বাইরের দিকে এগিয়ে যাচ্ছে। মোবাইলের টর্চ লাইট জ্বলেই দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে জয়ফির দুর্গের গেটের দিকে। 2-3 মিনিট পরেই দীপ্ত ফিরে এসে বলল,
জয়বি চলে গেছে, এবার কিন্তু আমাদের কাজ শুরু করে দেওয়া উচিত।
আচ্ছা বেশ,
এবার সকলেই ফোকাস করি আমাদের আসল টার্গেটে, মিশন মির্জা রাজার গুপ্তধন।
দীপ্তর কথায় সম্মতি জানিয়ে ঋদ্ধি বলে ওঠে, তুহিন ঋদ্ধির সাথে গলা মেলায়, নিলয় কিছু বলে না, শুধু অল্প মাথা নাড়ে।
তোদের পরের ধাঁধাটা মনে আছে তো?
কথাটা বলতে বলতেই পকেট থেকে জেঠুর ডায়েরিটা বের করে দুর্গের এবড়ো খেবড়ো মেঝের উপরে মেলে রাখল ঋদ্ধি। মোমবাতির আলোয় স্পষ্ট ফুটে উঠেছে ডায়েরির পাতায় লেখাটা,
লক্ষ্য যদি রাখো স্থির, ডাইনে বায়ে হয় না অস্থির, এমনি করেই গেলে কাছে দেখবে সে দাঁড়িয়ে আছে।
কে দাঁড়িয়ে আছে?
এমন কেউ যে সেই যুগেও ছিল আর আজও ইতিহাস বয়ে নিয়ে দাঁড়িয়ে আছে।
উত্তর দেয় ঋদ্ধি, মোবাইলের গ্যালারি খুলে বের করে একটা ছবি।
রত্নাবতী?
আবার শুরু করেছিস, খালি ভূতের কথা ভাবলে ধাঁধা ঢুকবে না রে।
এই ছবিটা দেখ।
ম্যাপ? আরে ভানগড়ের তো।
হ্যাঁ তাই তো।
এবার ছড়াটা দেখ,
ডান দিক বাঁ দিক কোন দিকে না গিয়ে এগিয়ে যেতে বলছে, আর এগিয়ে গেলেই ইতিহাস সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে।
দীপ্তর মুখ থেকে কথাটা প্রায় কেড়ে নিয়েই উত্তেজিত ভাবে চেঁচিয়ে ওঠে তুহিন,
দুর্গ, এই প্রাসাদটা সেই সময় ছিল, এখনো আছে?
ঠিক, তার মানে এই প্রাসাদের কোন এক গোপন কক্ষে সযত্নে লুকিয়ে আছে মির্জা রাজার গুপ্তধন।
কথাটা বলেই ঋদ্ধি আবার ডায়েরির পাতা উল্টায়, পরের পাতায় গিয়ে পরের ধাঁধাটা পড়তে পড়তে বলে,
আমাদের নিচে যেতে হবে, এর পরের ছড়াগুলো কিন্তু উত্তর দক্ষিণ এসব দিক করে আছে, আর সেটা খুব সম্ভবত এই প্রাসাদের সামনে দাঁড়িয়েই সম্ভব, কারণ এই প্রাসাদের কথা বলার পরেই ছড়াগুলো দেখ সব নির্দিষ্ট কোথাও যেতে বলছে, আর সেখান থেকে শুরু করতে হলে এই প্রাসাদের সামনে গিয়ে দাঁড়াতে হবে আমাদের, কারণ তারপরেই লেখা আছে সামনে এসে দাঁড়াও মাঝখান খুঁজে নাও, মানে দুর্গের সামনে দাঁড়াতে হবে ঠিক মাঝ বরাবর।
ঋদ্ধির কথা শেষ হতেই বাকিরাও সম্মতি জানালো। গুপ্তধনের খোঁজ যে কতটা অ্যাডভেঞ্চারাস তা ওরা ভীষণভাবেই উপলব্ধি করতে পারছে আজ। এশিয়াজ মোস্ট হন্টেড প্লেস, গভীর রাত, ওরা চারজন এমন এক প্রাচীন দুর্গের ধ্বংসপ্রাপ্ত কক্ষে যার সম্পর্কে প্রচলিত আছে ভূতুড়ে গল্প, যেখান থেকে মাঝরাতেই নিখোঁজ হয়েছে দুটি অজানা ছেলে। বহু মানুষের বক্তব্য তারা এখানে ভূতুড়ে কাণ্ড কারখানা দেখেছে, আর সেইখানেই কোথাও বহু কাল ধরে পড়ে আছে মির্জা রাজার গুপ্তধন।
বেশ তাহলে কটা নাগাদ শুরু করব কাজ? এখন তো 11টা বাজে।
পকেট থেকে নিজের মোবাইলটা বের করে বলল দীপ্ত, নেটওয়ার্ক ছাড়া এখন মোবাইলের বাকি সুবিধাগুলোই ভোগ করতে হবে।
আগে খেয়ে নেওয়া যাক, আগে খেয়ে নেওয়া যাক, না হলে খালি পেটে বুদ্ধি খুলবে না, খেয়ে নে সব।
খাবারের ব্যাগটা টেনে সামনে রাখে তুহিন।
হ্যাঁ, ভূত আমাদের খাওয়ার আগে আমরা খাবারটা খেয়ে নিই।
ফ্যাকাশে মুখ নিয়ে নিজেই ব্যঙ্গ করে বলল নিলয়। ওর কথা শুনেই হেসে ওঠে তুহিন আর দীপ্ত। ঋদ্ধি হাসছে না, কিছু যেন মন দিয়ে ভাবছে। খাবারের ব্যাগ থেকে টিফিন বক্সগুলো বের করে হাতে গড়া রুটি, চিকেনের একটা প্রিপারেশন আর ভেজ একটা ঝোল মতো সবাইকে কাগজের প্লেটে সাজিয়ে দিল তুহিন, সঙ্গে এক ধরনের মিষ্টি। চিকেনের প্রিপারেশনটা ওদের চেনা, প্রথম দিন ওরা রেস্টুরেন্টে এটাই খেয়েছিল। এটাকেই ভুনা কুকড়া বলে, রাজস্থানে মুরগিকে কুকড়া বলে। ভেজ আলুর দমের মতো রান্নাটা হচ্ছে গট্টে কা সবজি, বেসন আর বিভিন্ন মশলা দিয়ে তৈরি হয় এটা।
এই বেসনের এইটাই ঘাটে কা সবজি মনে হয়, আর এই মিষ্টিটাই ওই খেবার, তাই না?
হুম হুম, এই খেবারের কথা আমিও শুনেছি, এদের বিভিন্ন উৎসবে এটা হয়। রান্নাগুলো কিন্তু দারুণ করেছে বল। এমন খাবার, এমন রহস্যময় দুর্গ, আর আমাদের গুপ্তধনের খোঁজ, মানে সব মিলিয়ে ব্যাপারটা বেশ থ্রিলিং। হ্যাঁ
আচ্ছা, জয়বীরের গল্পগুলো তোদের সত্যি মনে হয়?
আমিও তাই ভাবছি, এমন সব কি আদৌ হতে পারে?
আই থিঙ্ক এটা না, ওদের একটা বিজনেস ট্রিক, মানে যত ভুতুড়ে জায়গা বলে এই ভানগড় ফোর্টের নাম ছড়াবে ততই তো দেশ বিদেশ থেকে লোক ছুটে আসবে আর গাইডদেরও ভালো ইনকাম হবে।
তাহলে বলছিস এগুলো স্রেফ কাল গল্প?
মিষ্টিটা মুখে ভরে নিয়ে একটু উৎসুক হয়ে প্রশ্ন করে নিলয়। সকলেরই খাওয়া শেষ, নিলয়েরও এইমাত্র শেষ হল। খাবারের প্লেটগুলো একটা প্লাস্টিক ব্যাগে ভরতে ঋদ্ধি বলে, হতে পারে,
কিন্তু এর আগেও তো এমন লোকে এসেছে, এই কথাও তো সত্যি।
জয়বীরের ব্যাগ থেকে জলের বোতল চারটে বের করতে করতে কথাটা বলে দীপ্ত, তারপর সেগুলো সকলের দিকে এগিয়ে দেয়। তা সত্যি, আবার এটাও সত্যি যে প্যারানর্মাল রিসার্চের দুটো টিম এসে বলেছিল এখানে নেগেটিভ এনার্জি আছে, কিন্তু সেটা আত্মা বা ভূত এমনটা মনে হয়নি। একটা বোতল রেখে দে, সিল খুলিস না, আমার কাছে একটা জলের বোতল অলরেডি আছে, ওটা শেষ হলে এটা কাজে লাগবে। কথাটা বলার সাথে সাথেই চমকে বাইরের দিকে তাকায় ওরা। একটা শব্দ আসছে ঠিক এই ঘরটার বাইরের দিক থেকে, খুব সম্ভবত সিঁড়ির কাছ থেকে। ছুটে ঋদ্ধি আর দীপ্ত বেরিয়ে আসে ঘরের ভেতর থেকে, কিন্তু না, বাইরে কেউ নেই, শুধু একটা হাওয়া এসে ধাক্কা মারল ওদের। পরক্ষণে আবার সেই শব্দ, দুজনেই দুজনের মুখের দিকে তাকায়। অন্ধকারে বিশেষ কিছু বোঝার উপায় নেই, শুধু কানে শুনে বোঝা গেল শব্দের উৎস সিঁড়ির কাছ থেকেই। দৌড়ে দুজন সেখানে যেতেই ঋদ্ধির পায়ে কি একটা লাগে, পাশের দেওয়ালে ধাক্কা খায় জিনিসটা, সেটা হাতে তুলে নিয়ে ঋদ্ধি একটা হাঁপ ছেড়ে বলল,
একটা টিনের ভাঙা কৌটো।
আচ্ছা, এটাই তাহলে হাওয়ার জন্য আওয়াজ করছিল। বাবা,
উত্তরে হাওয়া বয়, পদে পদে বারো হয়। ডায়েরির পাতা থেকে মনে করে পরের ধাঁধাটা বলে ঋদ্ধি,
উত্তরে হাওয়া বয় মানে তো উত্তর দিকের কথা বলছে, কিন্তু উত্তর দিক এখন কি করে বুঝব?
মনে আছে ভানগড়ের ম্যাপটা? ওখানে নর্থ আর সাউথটা ম্যাপের একদম দুপাশে মেনশন করা ছিল। এই ডান দিকটা উত্তর দিক, তার মানে এই দিকে যেতে হবে বারো পা, ওই যে পদে পদে বারো হয়। ঋদ্ধির বলার সাথে সাথেই ওরা তিনজনেও এগিয়ে এলো গুনে গুনে বারো পা। এই অন্ধকারে জেঠুর ধাঁধা আর টর্চের আলো ওদের পথ দেখিয়ে নিয়ে চলেছে লক্ষ্যের কাছে। বারো পা ঠিক আসার পরেই ওরা দাঁড়িয়ে যায়। তারপরে ধাঁধাটা আবার ডায়েরি খুলে বলে ঋদ্ধি, সাত ঘর পার হও, অষ্টমে এগিয়ে যাও।
ঘর? এখানে ঘর কোথায় রে?
ওই তো সামনে একটা ঘর দেখা যাচ্ছে, তাই কি প্রথম ঘর? এমন পরপর সাতটা আছে,
তাহলে বারো পায়ের কথাটা আসতো না, ওই ঘরটা তো আরো কয়েক পা দূর। এই বারো পায়ের পরই ঠিক এইখান থেকেই শুরু হওয়ার কথা এক একটা ঘর।
কিন্তু ঘর কোথায়? এটা তো একটা বারান্দা টাইপের, একটার পর একটা পিলার।
কথাটা বলেই চুপ করে যায় দীপ্ত, চকিতে কি যেন একটা মনে পড়ে যায় ওর। টর্চের আলো এতক্ষণ এপাশ ওপাশ ফেলছিল, এবার শটান সেটা তাক করল উপরে ছাদের দিকে। তারপর ধীরে ধীরে টর্চের আলোটা ছাদ বরাবর এগিয়ে নিয়ে গেল সামনের ঘরটার দিকে, আর বিড়বিড় করল,
পাঁচ ছয় সাত আট, পেয়েছি। এই দেখ দেখ ডান দিকের পিলারগুলো দেখছিস? এবার বাঁ দিকে দেখ, এই বিল্ডিং এর সাথে লাগোয়া একটা একটা করে পিলার আছে, আর এই দুটো পিলার মানে
ডান দিকের আর তার ঠিক সমান বরাবর বাঁ দিকের পিলারটা ওপরে যেখানে মিলিত হচ্ছে সেটা কেমন একটা গোল হয়ে ছুঁচলো হয়েছে, দেখেছিস? ঠিক যেন একটা দরজা কাটা আছে আমাদের সামনে, অর্থাৎ এক একটা এরকম দরজা পেরোলে একটা করে ঘর আমরা পেরোব। এবার সেই অনুযায়ী গুনে দেখ, এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিলার শেষ, আর একটা সত্যিকারের ঘর মানে এই ধাঁধা অনুযায়ী অষ্টম ঘর।
দীপ্তর কথা শেষ হতেই তুহিন জড়িয়ে ধরে ওকে, সঙ্গে নিলয়ও। ঋদ্ধি উত্তেজনায় অল্প জোরেই বলে ওঠে,
ব্রাভো!
আর এক হাতে ঝাঁকিয়ে দেয় দীপ্তর ডান কাঁধটা। ওরা চারজনে এগিয়ে যায় অন্ধকারে ডুবে থাকা ঘরটার দিকে। ঘরটার মধ্যে কি অসম্ভব জমাট বাঁধা অন্ধকার! টর্চের আলো ফেলতেই পাথরের তৈরি পুরনো এবড়ো খেবড়ো দেওয়াল নজরে পড়ল। এই ঘরটার মধ্যে ওরা দিনের বেলায় আসেনি, চামচিকি থাকায় সেভাবে কোনো ঘরেই কেউ যায় না। উপরের দিকে আলো ফেলতেই দেখা যায় থরে থরে ঝুলে আছে চামচিকির দল, যেন গোটা উপরের ছাদটাই কালো রং করা।
ও মাই গড, এত চামচিকে! এই আলো ফেলিস না কেউ তোরা, তেরে এলে আর রক্ষে নেই,
ভয়ে ভয়ে বলে নিলয়। সেখান থেকে আলো সরিয়ে নিচে ফেলতেই ঘরের ঠিক মধ্যিখানে একটা চার চৌকো ছোট্ট গর্ত মতো দেখা যায়। ওটা দেখেই লাফিয়ে ওঠে তুহিন,
এইটা দেখ, এটা দেখ, এখানেই নিশ্চয়ই গুপ্ত রাস্তা আছে গুপ্তধনের কাছে পৌঁছানোর, দেখ।
কথাটা শুনেই বাকিরাও টর্চ আর মোবাইলের আলো তাক করে এগিয়ে যায় ওই গর্তের দিকে। আর সেদিকে আলো ফেলতেই দেখা যায় একটা সিঁড়ি মতো ধাপে ধাপে নেমে ডুবে গেছে নিচের গাঢ় অন্ধকারের মধ্যে। ভিতরে টর্চের আলো পড়তেই একটা চিনচিনে শব্দ ভেসে এলো গাঢ় অন্ধকারের মধ্যে থেকে, কি সরু অথচ তীব্র বিকট ধ্বনি! আর তাতেই চমকে যায় সকলে, কয়েক পা ছিটকে সরে আসে ওরা। নিলয় কাঁপা কাঁপা গলায় বলে,
ওটা কিসের আওয়াজ?
কথাটা বলতে না বলতেই প্রায় একই রকম শব্দ শোনা গেল খুব কাছ থেকে, ঠিক ওদের মাথার উপরেই সেই শব্দের উৎস। দ্রুত টর্চের আলো ফেলে মাথার উপরে রীতি দেখল একটা চামচিকে উড়ে ছাদের অন্যদিকে গিয়ে বসল।
এই গর্তের ভিতরটা পুরো চামচিকিতে ভরা, এটা চামচিকির আওয়াজ, ভিতরে আওয়াজটা দেওয়ালে ধাক্কা খেতে খেতে এরকম ভাবে এসছে।
আমি ভিতরে যাব না, তোরা যা।
গুপ্তধন খুঁজবো কি করে ভিতরে না গেলে? তুই চামচিকির মধ্যে যাবই বা কি করে?
যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ গুপ্তধন ওখানে নেই।
কি করে বলছিস?
জেঠুর পরের ধাঁধাটা বলে দিচ্ছে পথ এটা নয়, অন্য কোথাও। ভালো করে শোন, চারদিকে দেখে নাও, পূব দিকে ফিরে যাও। আমরা এই ঘরে ঢোকার পরেই যেই পজিশনে দাঁড়িয়েছিলাম আবার দাঁড়াতে হবে, তারপর পূর্ব দিকে ফিরে দাঁড়াতে হবে।
কথাটা বলতে বলতেই ঋদ্ধি সেই জায়গাটায় এসে দাঁড়ায়, তারপর পূর্ব দিকে ফিরে যায়। নিলয়, দীপ্ত আর তুহিন এখনো সেই গর্তের কাছেই দাঁড়িয়ে আছে।
তারপর
ডায়েরির পরের পাতায় আলো ফেলে ঋদ্ধি পড়তে থাকে,
পায়ে পায়ে দশ আরো, খোঁজো পথ যদি পারো, এক পা দু পা তিন চার।
আরে রাস্তা কই? এ তো দেওয়াল। গুপ্ত রাস্তা আছে নিশ্চয়ই, ওইখানেই খুঁজতে হবে।
কথাটা বলেই এগিয়ে যায় তুহিন, সঙ্গে দীপ্ত। দেওয়ালটার উপর ভালো করে আলো ফেলে দেখতে থাকে ওরা, দেওয়ালে এদিক সেদিক আলো ফেলে দেখতে থাকে। হঠাৎই ঋদ্ধি বলে ওঠে,
আচ্ছা ওইটা কি, ফাটলের মতো লাগছে না? এই দেওয়ালে আর কোথাও নেই কি?
দেওয়ালটার একদম নিচের দিকে পায়ের কাছে একটা ফাটলের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করল ঋদ্ধি।
হ্যাঁ তাই তো,
নিচের দিকে হাঁটু মুড়ে বসে পড়ে দীপ্ত, সঙ্গে তুহিন আর ঋদ্ধিও।
হাত ঢুকিয়ে দেখব, সাপক্ষোভ যদি থাকে তাহলে।
দাঁড়া, তুহিনকে থামিয়ে দীপ্ত ফাটলের মধ্যে ডান হাতে দুটো আঙুল ঢুকিয়ে দেয়, তারপর বলে,
ভেতরে গিয়ে একটা দেওয়ালে ধাক্কা খাচ্ছে,
তার মানে ওটা ঠিক ফাটল না, হাতটা বের কর। ঋদ্ধির মুখে একটা সরু হাসি খেলে যায়। দীপ্ত হাতটা বের করে দেখতে থাকে ঋদ্ধি কি করছে। ফাটলটা যেরকম, তাতে হাতের কবজি অবধি কোনো মতেই ভালো করে ঢুকবে না। ঋদ্ধি টর্চের পেছন দিকটা ঢুকিয়ে দেয় ওই ফাটলে, তারপর টর্চটা দিয়ে বেশ চাপ দেয়। প্রথমে মনে হচ্ছিল না কিছু পরিবর্তন হচ্ছে বলে, কিন্তু হঠাৎই মনে হয় টর্চটা একটু বেশি ভিতরে ঢুকে গেল। মনে হলো টর্চের পেছনে দেওয়ালটা পিছিয়ে গেল। ঋদ্ধি টর্চটাকে বের করে আনতেই অদ্ভুত একটা ঘটনা ঘটল। ওদের সামনের দেওয়ালটা এতক্ষণ যেটাকে কেবল নিরেট দেওয়াল বলেই মনে হচ্ছিল, তার নিচের দিকে একটা অংশ ঢাকনার মতো সরে গেল, আর মাঝারি মাপের চার চৌকো একটা সুড়ঙ্গ পথ সৃষ্টি হয়ে গেল। সাংঘাতিক, ভাবতেই পারছি না, জাস্ট এর মধ্যে দিয়ে যেতে হবে।
স্পিচলেস, জাস্ট স্পিচলেস।
কি বুদ্ধি, কি কাজ! ইতিহাস যেন চোখের সামনে বলে দিচ্ছে সে কত উন্নত ছিল।
চমকে পেছন ফেরে বাকি তিনজন, তাকিয়ে দেখে নিলয় কেমন ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, আর কান সজাগ করে কি যেন শুনছে। এতক্ষণের এই সব ওর নজরেই পড়েনি যেন।
শুনতে পেয়েছিস?
কি কি শুনব?
নূপুরের শব্দ। আমার মনে হলো আমি স্পষ্ট শুনেছি। তোরা ওদিকে গেলি, তারপরই মনে হলো বাইরে থেকে।
নিলয়কে থামিয়ে দিয়ে দরজার দিক থেকে ফিরে আসতে আসতে ঋদ্ধি বলে,
বাইরে কই দেখি তো, না তো কিছু নেই। আরে কিচ্ছু নেই নিলয়, তুই বেশি বেশি ভয় পাচ্ছিস বলে তোর এরকম মনে হচ্ছে।
চল যাওয়া যাক।
দীপ্তর কথায় ঘাড় নাড়ে সকলে। সুড়ঙ্গটা খুব একটা ছোট নয়, বেশ স্বাচ্ছন্দেই একটা প্রাপ্ত বয়স্ক মানুষ হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে পারে। নিলয় শর্ত দেয় সে শেষে বা প্রথমে থাকবে না। তার ভয় লাগছে, তাই প্রথমে দীপ্ত, তারপর ঋদ্ধি, তারপর নিলয়, আর শেষে তুহিন একে একে এগিয়ে যেতে থাকে সুড়ঙ্গ পথ ধরে। পথটা একবার ডান দিকে ঘুরে সোজা গিয়ে আবার বাঁদিকে বাঁক নিয়েছে। টর্চের আলো ফেলে দীপ্ত বুঝতে পারে সামনে সুড়ঙ্গ পথটা শেষ হয়ে ওপারে কোনো দেওয়াল দেখা যাচ্ছে। সুড়ঙ্গের শেষ প্রান্তে এসেই দীপ্ত বন্ধুদের উদ্দেশ্যে বলে,
হলঘরের মতো জায়গায় নিয়ে লড়ে। এই এই সাবধান, এটা বেশ উঁচুতে, আমি আগে নামি, দাঁড়া।
দীপ্ত নেমে আসার সময় খেয়াল করে দেওয়ালের গায়ে ছোট ছোট পাথরের টুকরো গাঁথা আছে ধাপে ধাপে, যেন সুড়ঙ্গ থেকে নামা আর ওঠার জন্যই সিঁড়ির মতো ব্যবস্থা। ওগুলোতেই প্রথমে দুটোয় সাবধানে পা দিয়ে একটু নেমে তারপর সোজা লাফ দেয় নিচে। ওর দেখা দেখি বাকিরাও ওভাবেই এসে নামে এই বিশাল জায়গাটায়।
এই জায়গাটা তার মানে মাটির নিচে, এই পুরো প্রাসাদটার নিচে।
ওই সুড়ঙ্গে ঢোকার পথ ছিল ঘরটার নিচে, আর বেরোনোর পথটা এখানে উপরের দিকে।
আচ্ছা,
আমি তো ভেবেছিলাম এখানেই থাকবে গুপ্তধন, এটাই সেই গুপ্ত কক্ষ, কিন্তু এখানে তো কিছুই নেই।
তাহলে জেঠুর ডায়েরিতে পরের ধাঁধাটা দেখ না, সামনে তো তিনটে রাস্তা, তিনটে প্যাসেজ মতো, ওর মধ্যে একটা দিয়ে গেলেই হয়তো পাওয়া যাবে,
বলে ঋদ্ধির দিকে তাকায় তুহিন। দীপ্ত আর নিলয় সায় দেয়, কিন্তু ঋদ্ধি কিছু বলে না, চুপ করে থাকে।
কিরে কি হলো?
আর কিছু নেই, এটুকু বলেই ডায়েরিটা দীপ্তর দিকে এগিয়ে দেয় সে। দীপ্ত ডায়েরিটা হাতে নিয়েই পরের পৃষ্ঠা উল্টায়।
খোঁজো তবে দিয়ে মন, মির্জা রাজার গুপ্ত ধন, আবার এক লেখা।
কথাটা বলেই একে একে পরের সব পৃষ্ঠা উল্টায় সে, কিন্তু বাকি সব পৃষ্ঠাই ফাঁকা। হতাশ হয়ে ডায়েরিটা বন্ধ করে দেয় দীপ্ত।
তাহলে এখন উপায়?
উপায় একটাই আছে, এত দূর এসে তো এমনি ফিরে যেতে পারি না। জেঠু যতটা সম্ভব রাস্তা দেখিয়েছে আমাদের, এবার আমাদেরই নিজেদের বুদ্ধি খাটিয়ে কিছু করতে হবে। সামনের তিনটে রাস্তায় গিয়েই দেখতে হবে। এই প্যাসেজের শেষে কি আছে জানি না, তবে আমার মন বলছে এদের একটার শেষে নিশ্চয়ই গুপ্তধন আছে।
হ্যাঁ, এখন এটাই একমাত্র রাস্তা।
বেশ, কিন্তু রাত তিনটে অলরেডি বাজে, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে।
আমরা তাহলে চারজন আছি আর।
এই না না, একদম বলবি না যে আমরা আলাদা আলাদা যাব। আমি কোনো মতেই একা যাব না।
এটা আমারও মত, একা কারোরই যাওয়াটা ঠিক হবে না।
বেশ, তাহলে দুজন করে যাওয়া যাক। ঋদ্ধির কথায় একমত হয় সকলেই। ডান দিক থেকে প্রথম প্যাসেজটায় যায় ঋদ্ধি আর দীপ্ত, পরেরটায় তুহিন আর নিলয়। খুব সাবধানে এগোতে হবে, কিছু পোকামাকড় সাপখোপ থাকলেও থাকতে পারে। দীপ্তকে উদ্দেশ্য করে বলে ঋদ্ধি, টর্চের আলো ফেলতে ফেলতে এগিয়ে চলেছে ওরা দুজন।
এই দুপাশে দেওয়ালগুলো দেখ, মশাল রাখার জায়গা, তাই না? এগুলো
আমি ভাবছি এই ওয়াঙ্গার ফোর্টের নিচের এই গুপ্ত কক্ষের কথা, কিন্তু সেভাবে কেউ জানত না। অন্তত রাজা সওয়ার জয় সিং যদি জানতেন, তাহলে কিন্তু গুপ্তধনটা এখানে থাকত না, হয়তো গুপ্ত কক্ষ আর গুপ্ত থাকত না।
হ্যাঁ, তা ঠিক বলেছিস, কিন্তু এগিয়েই তো চলেছি ভাই। ধুলোয় ভরা এই জায়গা, তার উপর মাটির নিচে, আমার তো মানে মনে হচ্ছে সারা দম বন্ধ হয়ে যাবে।
সামলে। ঋদ্ধির সতর্কবাণী শেষ হওয়ার আগেই হুড়মুড়িয়ে পড়ে যায় দীপ্ত, হাতের টর্চটা ছিটকে যায় কয়েক হাত দূরে, আর তারপর দুলতে থাকে। টর্চের আলোর বলয়টাও দুলতে থাকে দেওয়াল আর মেঝে জুড়ে। নিচে একটা পাথরের টুকরো পড়েছিল, খেয়াল করিস? খুব লেগেছে?
না না, খুব একটা লাগেনি, তবে পাটা মনে হচ্ছে মচকে গেছে। ভাগ্য ভালো টর্চটা ভাঙেনি। হ্যাঁ,
এই তুই মনে হচ্ছে ভালো করে হাঁটতে পারছিস না, আমার আমার কাঁধে ভর দিয়ে চল তো। দীপ্তকে কোনো মতে ধরে টর্চটা হাতে তুলে নেয় ঋদ্ধি, তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। খানিকটা যাওয়ার পর শেষ হয়ে যায় প্যাসেজের রাস্তাটা, সামনে আবার একটা নিরেট দেওয়াল।
এবার কি করব? না আছে জেঠুর ধাঁধা, না আছে কোনো ক্লু, কি করে বুঝব এই দেওয়ালের ওপারে কিছু আছে কিনা?
দীপ্ত হতাশ হয়ে হেলান দেয় একটা দেওয়ালে, খুঁজতে হবে আগের মতো ফাটল জাতীয় কিছু আছে কিনা। কথাটা বলে পাথরের দেওয়ালটায় হাত বোলাতে থাকে ঋদ্ধি, গোটা দেওয়ালে টর্চের আলো ফেলে ভালো করে দেখার চেষ্টা করে। নিচে পড়ে থাকা একটা পাথরের টুকরো নিয়ে বার কয়েক ঠুকে ঠুকে দেখল দেওয়ালটা, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল,
না রে, এটা কিছু নেই, ফিরে চল, বাকি দুটোই দেখতে হবে।
আই তুহিন, তুই আমার সাথে চল না, এগিয়ে যাচ্ছিস কেন?
ভয় জড়ানো গলায় বলে নিলয়। কথাটা শুনে দাঁড়িয়ে যায় তুহিন, তারপর অল্প হেসে বলে,
আরে আয় না, তুই তো পিছিয়ে যাচ্ছিস, এমনি কিরকম বদ্ধ জায়গা, তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দেখতে চাইছি, চলে
আয়। এই পথ গিয়ে আবার সেই রত্নাবতীর কক্ষে বা তান্ত্রিকের ওই টিলায় উঠবে না তো?
তোর কি ভয় বুদ্ধিটাও লোপ পেয়েছে? এই জায়গাটা তো মাটির নিচে, রত্নাবতীর কক্ষ দেখেছিস তো উপরে আছে, আর তান্ত্রিকের টিলা যেটাকে বলছে সেটা তো সবচেয়ে উপরে। নেই, এবার তাড়াতাড়ি চল তো।
সেই, আমার তো এখন আবার নিজের আওয়াজ শুনেই ভয় লাগছে।
আশপাশের দেওয়ালগুলো দেখতে দেখতে বলে নিলয়, আরো খানিকটা এগোতেই ওদের সামনেও একটা নিরেট দেওয়াল এসে পড়ে। সেই দেওয়ালে কিছুক্ষণ ঘা দিয়ে এদিক ওদিক গুপ্ত পথ খোঁজার ব্যর্থ চেষ্টা করে তুহিন।
না, এতে তো কোনো পথ নেই দেখছি,
চল দেখি বেরোই এটা থেকে, তারপর দেখি ওরা কিছু পেল নাকি, তাহলে তিন নম্বর রাস্তাটায় যেতে হবে।
চল তাহলে, এই জায়গাটা কি রকম যেন।
আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল, হোঁচট খেয়ে পড়ব।
তুহিন কথাটা বলতে বলতেই পড়তে যাচ্ছিল নিলয়। তুহিনের হাত ধরে থাকায় সামলে নিল নিজেকে, তারপর আবার হাঁটতে থাকে, তবে এবার একটু ধীর গতিতে। বেশ খানিকটা চলে এসেছে বাইরের দিকে, হঠাৎ থমকে দাঁড়িয়ে যায় নিলয়।
আমি আবার শুনতে পাচ্ছি বাইরে থেকে নুপুরের আওয়াজ।
তুই আবার শুরু করেছিস।
নিলয়ের কাছে এগিয়ে আসতেই থমকে যায় তুহিনও। একটা ঠান্ডা স্রোত বয়ে যায় তার শির দাঁড়া দিয়ে।
সত্যি সত্যি আমিও শুনতে পাচ্ছি। আর
এখন কি করব, এখানে থাকা যাবে না, আমার দম বন্ধ হয়ে আসছে। বাইরের রত্নাবতীর ভূত।
দাঁড়া, দেখতেই হবে ব্যাপারটা কি।
নিলয়কে নিয়ে ধীরে ধীরে প্যাসেজটা থেকে বেরিয়ে আসে তুহিন, আর সামনে তাকাতেই চমকে যায় দুজনে।
তাহলে কি বলিস, ব্যাক করি?
দীপ্ত আঘাত লাগা পায়ের চেটোটাকে দুহাতে ধরে এদিক ওদিক ঘোরাতে থাকে। দীপ্তর কাঁধে হাত রেখে ঋদ্ধি বলে,
আচ্ছা তোর পাটা ঠিক হলো, হাঁটতে পারবি তো এবার?
হ্যাঁ হ্যাঁ চল পারবো, আর সময় নেই বেশি, এত কাছে এসে আজ খালি হাতে ফেরা যাবে না। চল,
কে জানে ওরা পেল কিনা রাস্তা, নাহলে আর একটা পথ বাকি, ওটাই দেখতে হবে।
চুপ করে যায় ঋদ্ধি। প্যাসেজটার থেকে বেরোনোর প্রায় মুখে চলে আসে ওরা।
কি রে কি হো,
কথাটা পুরোটা বলতে পারে না দীপ্ত। তার আগেই সে বুঝতে পারে কেন চুপ করে দাঁড়িয়ে গেছে ঋদ্ধি। প্রায় একসাথেই বলে ওঠে দুজনে, তারপর যতটা সম্ভব দ্রুত গতিতে বেরিয়ে আসে প্যাসেজ থেকে। আর বেরোতেই সামনের দৃশ্য দেখে রীতিমতো চমকে ওঠে ওরা।
জাভির, তুমি এখানে?
মানে ক্যা বোলা তা তনে সাহেব জি, ফের মিলেঙ্গে তো বাস, মিলনে চলে আয়।
এসবের মানে কি?
আরে কুছ নেই সর জি, সিরফ আপকা খেয়াল রাখতে রাখতে পৌঁছ গে ইধর, কসম সে বহুত চিন্তা হো রাহা থা আপ লোগো কে লিয়ে।
ইয়ার কি হচ্ছে?
আরে আরে সাহেব, পহলে এক নজর উধর তো দৌড়া লিজে।
বাঁদিকের এক কোণে চোখের ইশারায় তাকাতে বলে যায় বীর, আর সেদিকে তাকাতেই আঁতকে ওঠে ওরা। নিলয় আর তুহিনকে দুটো মুস্কো মতো লোক মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে রেখেছে।
এ কি, ওদের এভাবে আটকে রেখেছো কেন?
তন্নে ইয়ে না সমা যায় আসার জি, জো আপকো চাইয়ে জিস লিয়ে আপ লোক ইয়াহাঁ পর আয়ে হ্যায়, ওহি খজানা। মন্নে ভি খজানা লাগে সাহেব জি।
মানে তুমি তুমি জানতে গুপ্ত ধনের ব্যাপারে?
কতই বেবকুফো বালি বাত কই দি স্যার, মারো দেশ মারো রাজপুত কি হভেলি ওর মারে কো পতা নাই হোগা, বচপন সে সুনতা আ রহা হু ইস খজানে কি কাহানি, সব ইসে কাহানি মানতে থে, পর মারে কো পুরা বিশ্বাস থা কি খজানা হ্যায়, ইসি হভেলি মে কহীঁ পে তো ছুপা হ্যায়, ইসলিয়ে পড়াই ছোড় কে লগ গিয়া ইস কাম পে, রাত দিন বস ভূত কি তরহ মে ভটকতা রহা ইয়াহাঁ পে, পর কুছো ফায়দা নাহি হুয়া, ইসলিয়ে জব তক খজানা মুঝে নাহি মিল জাতা তব তক সবকো ইস হভেলি সে দূর রখনে কা ইন্তজাম করতা থা মে, জিনকে সাথ রাত কো ইয়াহাঁ পে রুকতা থা, সবকো খানে মে এসা দবাই মিলাতা থা কি সবকো ভ্রম হোনে লগতা থা, আর ভূত কি কাহানিয়া সুনা সুনা কে সবকে অন্দর কা ভ্রম আর বড়া দেতা থা, উনকে দিমাগ মে ডাল দেতা থা কি ভূত তো বাকই মে হ্যায়, বস সবকো ভ্রম হো জাতা থা, কবি কবি তো এক পায়ল কো লেকে আওয়াজ ভি করতা থা।
হিপনোটিক ড্রাগ,
তার মানে আমাদের খাবারেও তুমি?
अरे नहीं नहीं सर, भगवान माफ नहीं करेगा, ऐसा ना बोले। आप लोगों को कैसे ये सब देते? फिर खजाने तक हमें कौन लेके जाता? गणे आप लोग भी भाग गए तो फिर खजाने तक हमें कौन लेके जाता?
लेकिन आपको कैसे पता चला कि हम खजाना ढूंढने आए हैं?
और एक जूतोर शब्द सुने चुप करे जाए रिद्धि।
हेलो इंटेलिजेंट ऋषभ बनर्जी का इंटेलिजेंट भतीजा, इस क्वेश्चन का आंसर मुझे देना चाहिए।
पासे पैसेज टा थे के बेरिए लो एक लंबा चौड़ा लोक।
अपनी अपनी के किवाबे चैनल जे ठुके?
बस हम बताते हैं सर, यो है विक्रम अग्रवाल, बहुत बड़े बिजनेसमैन, एंटीक चीजों के बहुत अच्छी कीमत देते हैं। खजाना मारे को मिलेगा फिर उनके पास जाएगा, मारे को अच्छी कीमत मिलेगी और ये सब विक्रम साहब जी लेकर जाएंगे फौरन। उनको भी फायदा होगा, हमें भी फायदा होगा, बस हिसाब बराबर।
किंतु इटा देशेर संपत्ति, आप लोग ऐसा नहीं कर सकते।
चींचिए उठे दीप्तो, टेड़े गिए चेपे धोड़े जाए फिरे जामाटा और तक्षुणी पॉकेट थेके बंदूक बेर कोड़े दीप्तोर माथाय दाग करे ओ विक्रम अग्रवाल बोले लोकटा।
ये सब नहीं चलेगा, इतने दिनों से आप लोगों के ऊपर नजर रखा, कलकत्ता से राजस्थान तक फॉलो किया, अब चारों के घर के बाहर पहरा लगा दिया और अब खजाना हाथ से कैसे जाने तो बताइए।
तो मैंने ब्लैक मर्सिडीज डब
एकदम सही,
आप एकदम अपने तावसा की तरह है सर जी। वो भी बोलते थे कि अगर यहाँ पे खजाना मिला तो देश का बहुत भला होगा। उनको इधर बार बार आते देखकर लगा था कि कुछ तो राज है, उनसे दोस्ती जमा लिया मन्ने। फिर उनके ही साथ घूमता था दिन में इस हवेली पे, उन्हें बताया था कि बचपन से क्या सुनते आ रहे हैं हम। फिर उन्होंने बताया कि वो भी इसी बात पे रिसर्च करने के लिए आए हैं। पता नहीं उनको क्या हुआ, एक दिन अचानक से उन्होंने आना ही बंद कर दिया। पर उनकी बातों बातों में निकल आया था कि उनको पता चल गया है कि खजाने का रास्ता है किधर। खबर लगा के उनका पता भी मिल गया, तब तक तो बात भी हो चुका था विक्रम जी से खजाने के बारे में। सोचा कि बंगाली साहब मिले तो पकड़ के लेके आएंगे और ढूंढ लेंगे खजाना, फिर रातों रात पैसे वाले अमीर बन जाएंगे। लेकिन वहां पे पहुंचा तो देखा चिड़िया फुर हो गई है।
उसके बाद मैंने खबर लगाया, बनर्जी कलकत्ता क्या हुआ है, मेरा आदमी नजर रख रहा था उसके घर पर, फिर बेचारा मर भी गया। पता था कि बनर्जी जरूर अपना राज किसी को बता के जाएगा, फिर तुम पर नजर रखता तो पता चला कि कुछ तो गड़बड़ है, तुम्हें कुछ तो मालूम हुआ। बार बार लाइब्रेरी के चक्कर काटना, ऑफिस बंक, दोस्तों को बुलाना, फिर मेरा शक यकीन में बदल गया तुम लोगों को राजस्थान आते देख। चलो अब कोई चालाकी नहीं, चुपचाप ले चलो उस खजाने तक, ज्यादा टाइम नहीं है।
चिबिए चिबिए कथाटा बोले लोकटा, तारपर बंदूकेर नलटा जोड़े ठेसे धरे दीप्तर माथाय, संगे संगे बाकी गुंडा दुटो टेने हिचड़े निये एसे दाड़ कराय तुहिना निलय के रिद्धिर सामने। हाथेर मुठो शक्त होये उठे रिद्धिर, रागे माथार मध्ये झनझन करते थाके, किन्तु किच्छु करार नहीं एई मुहूर्ते। हाथ घड़ीटा एकबार उल्टे देखे नेय रिद्धि, भोर साढ़े चारटे, कोनो भावे देरी करले भोरेर दिके लोक कि आसबे ना ओदेर खुंजते? অথচ দেরি করারও উপায় নেই, কিন্তু গুপ্তধন পাওয়ার পরও এই লোকগুলো যে ওদের ছেড়ে দেবে না তা ভালোই বুঝতে পারে রিদ্ধি। অথচ এ ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে।
যা হুয়া বতাও কহাঁ হ্যায় খজানা, ইস দুসরে রাস্তে পে তো নেই হ্যায়, ये दो लड़के को कुछ नहीं मिला, फिर कहाँ है, कहाँ है?
দীপ্তর কাঁধে একটা সজোরে আঘাত করে লোকটা বন্দুক দিয়ে।
বলছি, কিন্তু খবরদার, ওদের কারোর গায়ে আর একটা আঁচড়ও লাগলে আমি কিন্তু তোমাদের কোনো কথা শুনব না। আর আমার একটা শর্ত আছে, ওরাও যাবে আমার সঙ্গে। আদারওয়াইজ আই উইল নট হেল্প ইউ টু ফাইন্ড দ্য ট্রেজারি।
ওকে, অ্যাজ ইউর উইশ। এ, কোই কুছ মত করো ইন সাহেবজাদে কো।
এইদিকে। এই বলে তিন নম্বর রাস্তাটার দিকে এগিয়ে যায় ঋদ্ধি, পেছনে বাকিরাও। জোড়ালো তিন চারটে টর্চের আলোয় প্যাসেজের ভিতরটা আলোয় ঝলমল করে ওঠে। দেওয়ালের গায়ে দুদিকে তাকাতেই অবাক হয়ে যায় ঋদ্ধি।
এই ভালো করে দুপাশে দেখ, খোদাই করা ছবি দেখতে পাচ্ছিস?
তিনজনের মাথায় বন্দুক তাক করে নিয়ে এগিয়ে যাচ্ছে ওরা, প্রাণ ভয় তিনজনের মধ্যেই। তবুও ঋদ্ধির কথায় দেওয়ালের দিকে তাকায় ওরা।
হ্যাঁ, রাজা রানী মনে হচ্ছে।
নিজেকে মুষ্ক লোকটার হাত থেকে একবার ছাড়ানোর বৃথা চেষ্টা করে দীপ্ত। চারপাশ দেখতে দেখতে ওরা পৌঁছে যায় আবার একটা দেওয়ালের সামনে। কিন্তু ফাঁকা পাথরের দেওয়াল শুধু নয়, বেশ কিছু ছবির মতো খোদাই করা আছে তাতে। কিন্তু ছবিগুলো যেন অসম্পূর্ণ, আর কেমন যেন পাথরের আয়তাকার খাঁজ খাঁজ করা।
ইয়ে কিয়া, ইয়ে তো দিবার হে, এ খজানা কাহাঁ হে?
দিমাগ হোতা তো সমঝ জাতে।
শট আপ, তুমারে পাস হে না দিমাগ? হ্যাঁ, বতাও বতাও কাহাঁ হে খজানা?
বন্দুকটা দীপ্তর মাথা থেকে সরিয়ে ঋদ্ধির পিঠে খোঁচা দেয় বিক্রম আগরওয়াল।
ঋদ্ধি,
চিন্তা করিস না, অন্তত এই মুহূর্তে এরা আমাকে মারবে না।
হাসলো ঋদ্ধি, আবার একবার হাত ঘড়িটা দেখে নেয়। সময় পৌনে ছটা।
এটা একটা কম্বিনেশন লক, ছবিগুলোকে মেলাতে হবে।
কথাটা বলে ঋদ্ধি এগিয়ে যায় সেদিকে। দেওয়াল জুড়ে ছোট ছোট খোদাই করা ছবি, দেখলে বোঝা যায় এটা জুড়লে নিশ্চয়ই একটা সম্পূর্ণ মানুষের মুখের ছবি হবে। এলোমেলো করা আছে পাজলের মতো,
এগুলোকেই ঠিক করে সাজাতে হবে। মনে হচ্ছে কোনো মানুষের মুখ হবে,
কিন্তু কার?
দেখা যাক।
কথাটা বলেই ঋদ্ধি একটা পাথরের চাকতিকে উপর থেকে একটু নামিয়ে দেয়। তারপর সেই ফাঁকা জায়গা ধরে ডান দিক থেকে একটা চাকতি সরিয়ে নিচ থেকে আরেকটা ডান দিকের ফাঁকা জায়গায় আনে। এভাবে ক্রমাগত একটার পর একটা চাকতি এদিক থেকে ওদিক আনে ঋদ্ধি। কখনো দীপ্ত, কখনো নিলয়, আবার কখনো তুহিন বলতে থাকে কোনটা কোন দিকে গেলে ঠিক হবে। ওদের চারজনেরই ইতিহাসকে আবার আবিষ্কার করার, ছুঁয়ে দেখার উত্তেজনা প্রবল। প্রাণের ভয়, মাথার ধারে ঠেকিয়ে রাখা বন্দুকের নল, ঘুপচি সুড়ঙ্গ পথের কষ্ট, সবকিছুই কয়েক মুহূর্তের জন্য মিলিয়ে গেছে যেন। এখন শুধু বুদ্ধির খেলায় মেতে উঠেছে ওরা। আর ওদের সাথে দাঁড়িয়ে থাকা কিছু স্বার্থলোভী মানুষ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে, তাদের অপেক্ষা ওই দরজা খুলে যাওয়ার, তাদের অপেক্ষা ওই গুপ্ত ধন পাওয়ার। কিছুক্ষণের প্রচেষ্টায় পুরো ছবিটাই প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এমন মুহূর্তেই উত্তেজনায় চেঁচিয়ে ওঠে তুহিন,
মানসিংহ, এটা মানসিংহের ছবি।
আর বাকি মাত্র দুটো চাকতি সাজানো, অসম্পূর্ণ এখনো মানসিংহের ডান চোখ। সেই দুটো চাকতির স্থান পরিবর্তন করতেই একটা অদ্ভুত শব্দ হল, বেশ জোরালো। পাথরের দেওয়াল যেন কেঁপে উঠল। আর তখনই সকলকে অবাক করে দিয়ে সামনের নিরেট দেওয়ালটা ফাঁক হয়ে গেল মাঝখান থেকে। এতক্ষণ বোঝাই যায়নি যে আদৌ এর মাঝখান বরাবর কোনো দাগ আছে কিনা। একটু একটু করে খুলে যাচ্ছে সেটা, আর ততই ভিতরের জমাট অন্ধকারে প্রবেশ করছে জোরালো টর্চের আলো। আর তাতেই ধীরে ধীরে ফুটে উঠছে একটা বহু প্রাচীন কারুকার্য করা বড় বাক্স। দেওয়ালটা কিছুটা দুদিকে ফাঁক হয়ে থেমে গেল। Thank you. মাঝখান দিয়ে একটা দরজার মতো ফাঁক হয়ে গেল। জয়বীর হুমড়ি খেয়ে সেটার উপরে গিয়ে পড়ল আর পাগলের মতো চেঁচাতে লাগলো,
হে মারে কো তো পহলে সে পতা থা, ই কাহানিয়া সচ হ্যায়, এ কাহানিয়া সচ নিকলি।
পাশে পড়ে থাকা পাথরের টুকরো তুলে পাঁচ ছবার ঘা দিতেই জ্যাম হয়ে যাওয়া আংটাটা খুলে এলো। বাক্সের ডালা খুলতেই চোখ দুটো চকচক করে ওঠে জয়বীরের। দুটো গুন্ডাকে ঋদ্ধিদের আটকে রাখতে বলে আগরওয়ালও পাগলের মতো ছুটে যায় সেদিকেই। টর্চের আলো ফেলতেই বাক্সের ভেতর থেকে জোড়ালো চিকমিকে আলোর রিফ্লেকশন চোখে পড়ল সকলের। ঋদ্ধি, দীপ্ত, তুহিন, নিলয় সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে, মির্জা রাজার গুপ্তধনের দিকে। কত বছর পুরনো সেই ইতিহাস, বাক্সবন্দি হয়েছিল এত বছর, যত্ন করে লুকিয়ে রেখেছিল সেই মানুষগুলোর ছোঁয়া, যারা আজ নেই, যাদের আমরা কেবল ইতিহাসের পাতায় পড়তে পারি। আর আজ তার সামনে এলো, অথচ এই লোকগুলোর মধ্যে সেই আবেগ, সেই উত্তেজনা নেই, শুধু লোভ।
স্যার ইনকা কা করে,
গুন্ডা দুটোর মধ্যে একজন বলে ওঠে। এতক্ষণ যেন এই চারজনের কথা মাথাতেই ছিল না আগরওয়াল আর জয়বীরের, হঠাৎ কথাটা কানে যেতেই সেদিক থেকে চোখ ফেরায় দুজনে। তারপর একটা শয়তানি হাসি মুখে ফুটিয়ে তুলে আগরওয়াল বলে,
ক্যা করনা হ্যায়, গোলি মার কে দফনা দো, কোই ঢুঁড় নেই পায়েগা, ইস জগা কা পতা কিসি কো নেই, হাম ভি জমিন সে উপর জাকে ইস রাস্তে কো বন্ধ কর দেঙ্গে হামেশা হামেশা কে, মার তো কোলে।
বিশ্বাসঘাতক, এরা বিশ্বাসঘাতকই শুধু নয়, দেশদ্রোহী এরা।
ঘেন্নায় রাগে চেঁচিয়ে ওঠে দীপ্ত, আর তক্ষুনি ওর মুখে একটা ঘুষি মারে ওকে ধরে থাকা লোকটা। নিলয় আর তুহিনকে পাথরের মেঝেতে ছিটকে ফেলে ওদের দিকে বন্দুক তাক করে আর একটা গুন্ডা।
ইয়ো চিড়িয়া মারো শিকার হ্যায়, সচ্চি বহুত ঘুমায়া থা ইসকে তাহসানে মারে কো।
ঋদ্ধির মাথায় বন্দুক ঠেকায় জয়বীর, হাতের মুঠো শক্ত হয়ে ওঠে ঋদ্ধির, পেছন ফিরে একবার বন্দুকটা কেড়ে নেওয়ার চেষ্টাও করে, কিন্তু লাভ হয় না, বরং বন্দুকের একটা ঘা এসে পড়ে মাথায়, প্রচণ্ড যন্ত্রণা হয় মাথায়, চোখ বন্ধ হয়ে আসে ঋদ্ধির, চোখের সামনে ওর তিনটে বন্ধুও বন্দুকের নিশানায়, ট্রিগার টিপলেই সবাই শেষ। অথচ এখানে আসাটা এতটা রিস্কি হতে পারে ভাবতেও পারেনি ওরা। চোখ বন্ধ করে নেয় ঋদ্ধি, ভগবানই পারে এখন একমাত্র বাঁচাতে। মাথার ডান পাশে বন্দুকের নলটা আরো চেপে বসছে, এইবার নিশ্চয়ই ট্রিগার টিপবে। বন্দুকের গুলির শব্দ হতেই কেঁপে ওঠে ঋদ্ধির শরীরটা, না ওর কিছু হয়নি। তাহলে বাকি তিনজন? চোখ খুলেই খেয়াল করে মাথার কাছে বন্দুকটা নেই, ডান হাতটা চেপে ধরে কাতরাচ্ছে জয়বীর।
আর কই চালা কি নেই,
সামনে প্যাসেজের বাইরের দিক থেকে আসে শব্দটা, এটা ঋদ্ধির চেনা স্বর।
সন্দীপ তুই?
থ্যাংক গড। ঋদ্ধি ছুটে আসে ওর তিন বন্ধুর দিকে, সঙ্গে সঙ্গে কিছু পুলিশ এসে ঘিরে ধরে জয়বীর আগরওয়াল আর ওদের গুন্ডাগুলোকে।
তেরা দিয়া হুয়া পিকচার মে গাড়ি কা নম্বর সে পতা চলা হ্যায়, ইয়ে বিক্রম আগরওয়াল নাম সে হ্যায়, ফির খবর লগা কে পতা চলা ইসকা বহুত নাম হ্যায়, অ্যান্টিক কা জো ব্ল্যাক মার্কেট কা ধন্ধা ইয়াহ বহুত দিনো সে হ্যায় উসমে ভি ইয়ে শামিল হ্যায়, ইসকে বারে মে বতানে কে লিয়ে তুঝে ফোন কর রাহা থা, আর নট রিচেবল থা, ফির ইয়াদ আয়া তু রাত কো ভানগড় রুকেগা কাহা থা, ফির ইয়াহ চলা আয়া, জঙ্গল কে তরফ ইসকা গাড়ি ভি মিলা, আর কুছ গড়বড় হ্যায় সমঝ কে অন্দর আগে, ফির ঢুঁড়তে ঢুঁড়তে ইধর, আব ইস অ্যান্টিক মাফিয়া সে বাকি তক ভি পৌঁছ জায়েঙ্গে।
আপ লোক ঠিক হ্যায় না স্যার?
পিছন থেকে এগিয়ে আসে রাজেন্দ্র, ঋদ্ধিদের গাড়ির ড্রাইভার। হ্যাঁ
তুই যে গাড়িটাকে নোটিস করেছিলি সেটা তো আগে বলিসনি।
কোর্ট থেকে বেরোতে বেরোতে প্রশ্ন করে দীপ্ত। আমি তো শিওর ছিলাম না, কাল যখন ফাইনালি মনে হলো কিছু ব্যাপার আছে তখন গাড়ির ছবিটা সন্দীপকে সেন্ড করি আর বলি আমাদের সন্দেহের কথা। সন্দীপই আমার সেই বন্ধু যে হোটেলের বুকিং আর ক্যাব সব ডিটেলস দিয়েছিল। ও আমাদের অফিসেই ছিল, হঠাৎ পুলিশের চাকরি পেয়ে এখানে চলে আসে।
যাক, অবশেষে ইতিহাস সামনে এলো আর জেঠুর ইচ্ছেও পূরণ হলো বল।
এক্স্যাক্টলি, আমরা জেঠুর কথা মতো কাজ করতে পেরেছি।
খোঁজো তবে দিয়ে মন মির্জা রাজার গুপ্ত ধন।
উৎসাহের সাথে চেঁচিয়ে চেঁচিয়ে বলে নিলয়। ওর কথা শুনে বাকিরাও হেসে ওঠে।
আজ গল্প পাঠেছিলেন শায়ক আমান। বিভিন্ন চরিত্রে শায়ক, কৌশিক, এনামুল, অমিত, হ্যাপি, নীল, মৌপিয়া এবং আমি তোমার। শব্দ সংযোজনে নীলাভ, আবহ নির্মাণে শায়ক, স্ক্রিপ্টিংয়ে বর্ষা। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।